ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক সরাসরি অনুষ্ঠান যার নাম হচ্ছে ইসলামী জীবন। আপনারা যে সকল দর্শকবৃন্দ যেখান থেকে আমাদের এই সরাসরি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ইসলামী জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একদিন এক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিভাবে ইসলামী জীবন অতিবাহিত করব, কুরআন এবং হাদিসের আলোকে আরও বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে, তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সেরকম অনেক কিছু আমাদের অজানা বিষয় জানার সৌভাগ্য হয়ে থাকে। তার পাশাপাশি আপনাদের কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে থাকি, আপনাদের মতামত বা প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন আর শিকার সৌভাগ্য হবে। তো প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামত বারকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার প্রতিটি রিসালা কিতাব এর প্রতিটি পৃষ্ঠায় এই দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা থেকে বোঝা গেল যে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাওয়ার অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম সুবহানাল্লাহ দরুদ শরীফ পাঠ করা। আসুন না, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, প্রতিটা অনুষ্ঠানের ন্যায় আমরা একজন মুবাল্লিগকে আমরা উপস্থিত দাওয়াত করে থাকি মাশাআল্লাহ। সে সুবাদে আজকেও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের মুবিন হুজুর এবং আমাদের মিরাজ হুজুর মাশাআল্লাহ। হুজুর আপনাদেরকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত মুবাল্লিগের দাওয়াত ইসলামীদের থেকে আমরা আজকে যেই বিষয়ে জানবো সেটি হচ্ছে, আসলে আমরা অনেক সময় আমাদের কথাবার্তার মধ্যে প্রতিটা ক্ষেত্রে যা আমরা বলে থাকি আসলে অন্তরে একটা বিষয় কিন্তু মুখে বলছে আরেকটা বিষয়, অর্থাৎ মিল নেই, ভিন্নতা থাকে বলতে গেলে এরকম একটি বিষয়, সেটা হচ্ছে কি মুনাফিক। জি হ্যাঁ, আরও বিশ্লেষণ এটার একটা রয়েছে, মুনাফিক কাকে বলে এবং আমরাও কি আমাদের জীবনযাপনের ক্ষেত্রেও কি আমাদের কিছু আচার আচরণ, আমাদের কিছু এমন কিছু বৈশিষ্ট্য কি আমাদের রয়েছে যে বৈশিষ্ট্যগুলো মুনাফিকের মধ্যে রয়েছে, তো আর বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা বিশ্লেষণ এবং বিভিন্ন বর্ণনা আজকে শুনবো আমাদের মুবাল্লিগদের থেকে। আসুন আর দেরি না করে আজকের আলোচ্য বিষয় মুনাফিক। জি হ্যাঁ, এটা সম্পর্কে আমাদের প্রথমত আমাদের মুবিন হুজুরের কাছে যাব। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আজকে বিষয় নিয়েছি, দর্শকরাও মাশাআল্লাহ চেয়ে আছেন যে মুনাফিক এমন একটা বিষয় আমার হয়তো অনেক সম্পর্কে জানে, সত্যি কথা এটা বিশ্লেষণ বা এটা কাকে বলা হয় সে বিষয়ে যদি আমাদের একটু প্রথমত মাদানী ফুল দিতেন মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর অসংখ্য দয়া আমাদের উপর যে আজকে ইসলামী জীবন অনুষ্ঠানের মধ্যে আসার সৌভাগ্য অর্জিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় একটি বিষয়ভিত্তিক আলোচনা প্রতিবারের মতো আজকেও নেওয়া হয়েছে, বিশেষ করে মুনাফিকের ব্যাপারে এসেছে। আসলে যদি আমরা চিন্তা করি মুনাফিক যে বিষয়টা, আসলে এটা দীন ইসলামের জন্য সবচাইতে বেশি মারাত্মক এবং বিপজ্জনক যদি কেউ হয়ে থাকে, ইনারা হচ্ছেন মুনাফিক। তো আপনি বলবেন হুজুর, ইনারা এত বিপজ্জনক এবং এত মারাত্মক দীন ইসলামের জন্য কেন?
কেন?
আর এদের ব্যাপারে সরকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকার ইরশাদ এসেছে।
জি,
এবং কুরআনুল করিমের মধ্যেও প্রায় শতাধিক আয়াতে মুবারকার মধ্যে
আচ্ছা
মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলার ফরমানে মুবারক
একটি নির্দিষ্ট সূরাও রয়েছে ব্যাপারে।
জি, এখন যদি আমরা চিন্তা করি আজকে ইসলামী জীবনে এই অনুষ্ঠানের মধ্যে এই মুনাফিক এবং এদের অ্যাক্টিভিটিস কার্যাবলী এবং এদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে যে বৈশিষ্ট্যাবলী, তো এগুলো আসলে আলোচনা করার যেটা মূল মকসাদ যে আমি একজন মুসলমান উম্মতে মুহাম্মদী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সুনির্দিষ্ট একটা গোল নিয়ে,
উদ্দেশ্য রয়েছে,
তো এটাকে কামিয়াব করার জন্য যেটা আমার আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে, আমার যেটা আমার ইমানের জন্য খতরা
ভয়ঙ্কর
ভয়ঙ্কর বিষয় এবং বিপজ্জনক যেটা,
জি,
তো এর মধ্যে কিন্তু একটা বিষয় মুনাফিকত
রয়েছে,
অর্থাৎ মুনাফিকি আলামত আমার আপনার মধ্যে থাকা, মুনাফিকি আলামত উম্মতে মুহাম্মদীর মধ্যে থাকা, মুনাফিকি আলামত যে গোলামে মুস্তাফা দাবি করবে এর কাছে থাকা, তার মানে এটা অনেক বেশি আমাদের জন্য মারাত্মক
একটা বিষয়।
তো আজকে আমরা সর্বপ্রথম যেহেতু আপনি আরজ করেছেন যে আমরা মুনাফিক এর ব্যাপারে কিছু দেওয়ার জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে আরজ করব, আসলে মুনাফিক শব্দটি আরবি ইসলামী পরিভাষায় এটাকে কপটতাও বলা হয়।
আচ্ছা, কপটতা?
হ্যাঁ, কপটতা। এটা কিন্তু অনেক বড় একটি মারাত্মক রূপ, যে এটাকে বিমারি বললে কি হবে না, রোগ বললে খারাপ কিছু হবে না, যে আজকে আমরা যুব সমাজের অবক্ষয় যেটা বলি, তারপরে যৌতুক মাদক এগুলোকে আমরা রোগ হিসাবে কি করতেছি, আক্কা দিচ্ছি, নেশার রোগে পেয়ে গেছে, তো সবচেয়ে তো মারাত্মক রূপ এগুলোর চেয়ে মুনাফিকতে মুনাফিকই চলে আসা,
যেটা আমার ইমান,
যেটা আমার ইমানকে কি করে দিবে,
নষ্ট করে,
কেটে কেটে নষ্ট করে ফেলবে, যেটা আমার ইমানকে বরবাদ করে দিবে,
আসলে
ইমান থেকে আমাকে বের করে দিবে, এটা খুবই মারাত্মক
এবং খুব মারাত্মক একটা বিষয় মুমিন হোসেন যেটা বলেছে। আসলে প্রিয় দর্শক, যে মুনাফিক তার রাজ্যে আমরা কয়েকটা সিনোনিয়াম যেটা আপনি বলে সমাজ, তাহলে কিন্তু কপটতা বা ধোকাবাজি বন্ডামি, হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এবং মুনাফিক বিষয়টা কি আমরা কিছুটা হলো মাশাল্লাহ আমাদের বোঝালে সৌভাগ্য হলো।
এই ব্যাপারে আরো ইরশাদ এসেছে, মুনাফিক কাকে বলে, তো যেহেতু এটা অনেক দর্শকদের কাছে
জি জি
প্রশ্ন থেকে যাবে, যে আমি তো
সঠিক একটা উত্তর
সিনোনিমটা শুনলাম, শব্দটা শুনলাম, কিন্তু এটা কাকে বলে মুনাফিকটা,
জি
এটার ব্যাপারে যদি আমি আরো একটু বিস্তারিত, মুনাফিক অনেক দিক দিয়ে হতে পারে, একটা হচ্ছে বিশ্বাসগত দিক থেকে, কুফরের নিকৃষ্টতম দিক হলো মুনাফিক,
আল্লাহ,
কুফরের
নিকৃষ্টতম
সর্বনিম্ন স্তর হচ্ছে কি,
এমনি এত কুফর, কুফর সম্পর্কে আমরা অনেকে জানি এটা কত বড় একটা মারাত্মক বিষয়, কিন্তু এটা সর্ব নিকৃষ্ট, যেটা
নিকৃষ্টতম দিকটা হচ্ছে মুনাফিকি,
আল্লাহ।
আর মুনাফিকদের বিষয়ে পবিত্র কোরআনে তো অনেক ইরশাদ এসেছে এবং বলতেছে এই জিনিসটা, এটা মুসলিমদের জন্য অমুসলিম শত্রু দুশ্মনের তুলনায় মুনাফিক অধিকতর বেশি কি
আল্লাহ
বিপজ্জনক,
ক্ষতিকর, বিপজ্জনক।
আর মুনাফিকরা যদি আমরা একটু মাদানী চ্যানেলের দর্শক, আপনি যদি বুঝতে চান মুনাফিক কাকে বলে, এটাকে এক্সাম্পল হিসাবে এসেছে মুনাফিকের ব্যাপারে, দুমুখী সাপের ব্যাপারে এসেছে,
আচ্ছা,
মানে দুইমুখী সাপ। এখন আপনি বলবেন দুইমুখী সাপ কিরকম হবে, তাহলে এর মধ্যে এক মুখ একরকম আর এক মুখ আরেক রকম, দুই মুখ মানে এই জিনিসটাই কি করা হচ্ছে,
জি জি,
বুঝাতে চাচ্ছে যার অন্তরে থাকবে কুফরি,
হায়,
অবিশ্বাস, অন্তরের মধ্যে অস্বীকার থাকবে, সে স্বীকার করবে না অন্তরে,
অন্তরে একটা বিষয়,
অন্তরে একরকম,
আর মুখে
মুমিন বলে দাবি করবে,
হায়,
মুখে আছে মুমিন বলে দাবি করা আর অন্তরে আছে এর বিপরীত,
মুনাফিকি
কুফরি, অর্থাৎ দুইটা, আর বলতেছে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরও না,
আচ্ছা,
প্রকৃতপক্ষে এরা কাফিরও না আবার মুমিনও না,
মুমিনও না,
কাফিরও নয় মুমিনও নয়,
মুমিনও না,
এবং এর মাঝামাঝি এদের অবস্থা,
আল্লাহ,
আর এরা ইসলাম তথা পুরো মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতি। আমরা যদি মুনাফিক চিনতে চাই তাহলে বুঝে গেলাম যে তারা না মুমিন না কাফির,
না কাফির,
তারা দুইয়ের মাঝখানে আছে, আর তারা দুমুখু হবে, দুমুখু সাপের মতো এক্সাম্পল এসেছে কিতাবের মধ্যে, দুইমুখী সাপ যেরকম হয় তারাও এরকম হবে,
মুমিনের সামনে গেলে মুমিন,
মুমিন,
কাফিরের সামনে গেলে কাফির,
কাফির।
আসলে প্রিয় দর্শক, এটা অনেক একটা মানে মারাত্মক একটা বিষয়, যেটা কিন্তু আমরা সাধারণ মানুষের চোখে বা আমাদের চোখে হয়তো বা আমরা ধরতে বা আমরা বুঝতে কষ্ট হয়ে যে কে মুনাফিক, আসলে এটা কিন্তু একটা বিষয় রয়েছে এখানে, এবং কিন্তু আমরা মুমিন হুজুর থেকে যে বিষয়টা জানলাম যে মুনাফিক সত্যিকার অর্থে খারাপ, তাদের অন্তর একটা বিষয় আর মুখে বলছে আর একটা, তো এটা আলহামদুলিল্লাহ আমাদের আর বিশ্লেষণ আমরা কিছু আর মুমিন থেকে আর আমাদের এখন নিব ইনশাল্লাহ, আমাদের মোবাইলে দাওয়াত আছে, আমাদের মিরাজ হুজুরের কাছে যাবো মাশাল্লাহ। তো আসলে মিরাজ ভাই যে বিষয়টাও বলছে তো এটা কিন্তু বিরাজ ভাই আমি আপনার কাছে আসবো এই বিষয়ে যে মুনাফিকের ব্যাপারে, এবং আরেকটা হচ্ছে যে আমাদের চ্যানেল দর্শকবৃন্দ মুভিল যে বিষয়টা বলেছে মুনাফিকের ব্যাপারে যে দুইটা বিষয়, যে একটা হচ্ছে যে অন্তরে আমার একটা বিষয় থাকা এবং আরেকটা হচ্ছে যে আমার মুখে আরেকটা বিষয় বলা, এবং আরেকটা যেটা আমাদের মুনাফিক বিষয়টা আমরা কেন নিয়েছি এবং আমরা এই বিষয়টা নেওয়ার উদ্দেশ্যটা আমাদের কি রয়েছে সেটা কিন্তু বলতে গেলে যে এটা এমন একটা বিষয় যেটা মুমিন আমরা আজকে যারা বলছি আমি মুমিন, কিন্তু যখন আমার অন্তরের মধ্যে বা আমার কাজকর্মের মধ্যে বা আমার আচার আচরণের মধ্যে বিভিন্ন মুনাফিকের কাজকর্মগুলা বৈশিষ্ট্যগুলা আস্তে আস্তে যখন আমার আমলের মধ্যে চলে আসবে, তখন আমরা মুসলমান মুমিনের যেটা সবচেয়ে বড় সম্পদ ঈমান সেটা ধ্বংস হয়ে যাওয়ার পথে চলে যাবে। তো আসুন আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাবো, মিরাজ হুজুর থেকে আমরা কিছু আজকে যেটা মুনাফিক বিষয় রয়েছে সেই বিষয়ে আর কিছু মাদানি ফুল আজ শ্রবণ করবো। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ হুজুর, শুক্রিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে এই বিষয়ে আপনি দর্শক উদ্দেশ্যে কি বলবেন?
দর্শকের উদ্দেশ্যে বলবো আসলে আমরা কেউ এই যে মুনাফিকে তো এই ডেফিনেশন আমার মুবিন ভাই
জি
খোলাসা করে দিয়েছেন
জি,
আসলে তারা হচ্ছে দ্বিমুখী। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন তাদের মুখে একটা জিনিস আর অন্তরে আরেকটা জিনিস। তাদের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে সূরা নিসার মধ্যে বর্ণিত আছে
জি,
তাদের মুনাফিকদের স্থান কাফের থেকেও নিচে, অর্থাৎ কাফেরকে যে আজাব দেওয়া হবে জাহান্নামে তার থেকেও নিম্ন নিম্ন স্থানে আরো গভীরে এই মুনাফিককে
স্থান
দেওয়া হবে।
আল্লাহ
সাবানায় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের
জি
যুগে মুনাফিকদের বেশি চেনা যেত। মুনাফিক দুই প্রকার, এক মুমিন বলেছেন একটা হচ্ছে নিফাকে ইতিকাদি, অর্থাৎ বিশ্বাসগত নিফাক।
আচ্ছা,
দ্বিতীয় নম্বর হচ্ছে নিফাকে আমলি, আমলগত অর্থাৎ ইবাদতগত নিফাক।
আচ্ছা,
বিশ্বাসগত নিফাক কি? আমি মুখ দিয়ে সব কিছু বিশ্বাস করলাম কিন্তু অন্তর দিয়ে আরেকটা চিন্তনা।
জি জি,
জুমার দিন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম মসজিদে নববীতে নামাজ আদায়ের পূর্বে দণ্ডবায়ন হয়ে খুতবা দিচ্ছিলেন।
আচ্ছা,
শানে নজরুলের সারমর্ম বলছি।
জি জি,
তো তখনকার একটা কথা ছিল, রীতি নেওয়া ছিল যে তখন যুগটাও ছিল কিন্তু অভাবের এবং খুব কঠিন একটা অবস্থা ছিল।
জি জি,
তখনের একটা সিস্টেম ছিল যখন ব্যবসায়ীরা আসবে ডোল পিটানো হবে, অর্থাৎ তারা এসেছে সেটা জানান দেওয়ার জন্য, এবং যারা গরিব রয়েছে তাদেরকে তাদের মধ্যে কিছু বন্টন করা হবে। সেই দিন জুমার দিন এভাবে রীতি নেওয়া অনুযায়ী ঢোল পিটানো শুরু করেছে। এখন অনেকে ভেবেছে আমি যদি না যাই হতে পারে আমি পাবো না।
জি,
তো সেভাবে তারা ওই ঢোল পিটানোর আওয়াজটা শুনে প্রত্যেকেই চলে গেল মসজিদ থেকে, আর হুজুর সাল্লাল্লাহু ইসলামকে দণ্ডমেন অবস্থায় রেখে সবাই চলে গেল। মনে করেছে তারা যদি এখনই না যায় পরবর্তীতে শেষ হয়ে যাবে আর পাবে না। সেই ধারণা করে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে দণ্ডবান রেখেই চলে গিয়েছে। শুধুমাত্র 12 জন উপস্থিত ছিল, তখন 12 জন অবস্থান করেছিল, বাকি সব চলে গিয়েছিল। আল্লাহ তাআলা এর ব্যাপারে আয়াত নাজিল করেছিল
যে
আপনাকে তার সামনে মনে রাখুন যে আপনাকে দণ্ডবান রেখে তারা চলে গিয়েছে, তাদের এটা বিশ্বাস নেই যে আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে সবকিছু
দেওয়ালা।
সূরা মুনাফিক কোন একটা 11 আয়াতের একটা সূরা আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন। এখানে 5 নম্বর আয়াতের 15 নম্বর টিকার মধ্যে একটা শানে নজুল এসেছেন মুনাফিকের। ওইখানে একজন মুনাফিক একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সারমর্ম বলছি আমি এই টিকাটার শানে নজুল। যুদ্ধ সংগঠিত হয়েছিল, যুদ্ধ সংগঠিত হওয়ার পর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজদুর যারা ছিল জাজা গিফারি সৈন্যদলরা সাথে আরেকজনের সৈন্যদলদের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে। এখানের মধ্যে একজন মুনাফিক, সুবাই নাম মুনাফিক, সে কি করেছে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া শুরু করেছে।
আচ্ছা, মানে ঝগড়া লাগিয়ে দিয়েছে একে অপরের সাথে, একটা বিভিন্ন,
এবং বলছে আমাদের দলকে আমরা ফিরে গিয়ে আমাদের যারা সম্মানিত রয়েছে তারা লাঞ্ছুদেরকে বহিষ্কার করবে, আর তাদেরকে আমরা কোনো কিছু দিব না, খাবার দাবার তারা তাহলে আমাদের থেকে মুখ ফিরে চলে যাবে। এটা বলার পর সে যখন এগুলো একে অপরের মধ্যে খারাপ ধারণা ঢুকিয়ে দিচ্ছিলেন, তখন এক সাহাবী বলছে আরে তুই তো সবচেয়ে বড় লাঞ্ছিত,
হায়
তুই এখানের মধ্যে মানুষের ওই অন্তরে কি খারাপ ধারণা ঢুকিয়ে দিচ্ছিস।
জি জি,
আর হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ব্যাপারে আবুল তাবুল কথা বলা শুরু করে দিয়েছে, গালাগালি করা শুরু করে দিয়েছে। তো তখন সে যখন অন্য এক সাহাবী গরম হয়ে গিয়েছে, তখন সে বলছে আহারে আমি তো ঠাট্টা করছিলাম মশকারি করছিলাম, অথচ তার অন্তরে একটা জিনিস
সত্যিকার অর্থে মানে
একটা জিনিস। তখন এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথাটা যখন পৌঁছেই দিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করার জিজ্ঞেস করেছেন যে তুমি কি এগুলো বলেছো, সে সাথে উল্টে গেছে বলি নাই ইয়া রাসূলুল্লাহ, সে সত্য কথা বলেছে কারণ সে বৃদ্ধ হয়ে গিয়েছে, হতে পারে অমুক সাহাবির এই কোনো এই ধোকা হয়ে গিয়েছে কথা শোনার মধ্যে। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন কারিমের ওই পাঁচ নম্বর আয়াতটা নাজিল করেছিল, নাজিল হওয়ার পর বসে তুই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত কর তোর জন্য দোয়া করুক ক্ষমার জন্য।
আচ্ছা,
সে বলতেছে তোমরা বলেছো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বলেছো জাকাত দিয়েছি, এখন কি মুহাম্মদকে সিজদা করতে হবে? এবং বলে সে ঘাড় ফিরিয়ে নিল। তাই সেখানে ওই পাঁচ নম্বর আয়াতের মধ্যে এটা নাজিল হলো যে তারা তার সামনে এরকম যে তাদের জন্য আপনি মাগফিরাত করতে চাইলেও তারা তাদের ঘাট ফিরিয়ে চলে যাবে, আপনি তাদের জন্য ক্ষমা চাইলে আমি তাদেরকে ক্ষমা করব।
আসলে মিরাজ ভাই, এই যে মুনাফিক বিষয়টা না প্রিয় দর্শক, যেটা অনেক একটা মারাত্মক বিষয়, যেটা কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছে, এবং এটার ব্যাপারে একটা এটা কতটুকু একটা মারাত্মক বিষয়টা আমরা এটা থেকে বুঝতে পারি যে আল্লাহ পাক সরাসরি কোরআনে পাকের মধ্যে একটি সূরাও নাজিল করে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা আরও একটু বিশ্লেষণ জানবো, তার আগে আপনারা অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে কল এস এম এস করছেন, কিছু কল এস এম এস অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচ্য বিষয়ের দিকে ফিরে আসবো। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমাদেরকে কল করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকুন, আর ইনশাআল্লাহ বিশ্লেষণ জানার সৌভাগ্য হবে। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাইফুল আক্তারি, আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আজ করছিলাম। আমার একটা জানার ছিল, মুনাফিক কাকে বলে, আর মুনাফিকের কিছু আলামত সম্পর্কে যদি জানিয়ে দিতেন অনেক মেহরবানি হতো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, অলরেডি কিন্তু আমরা কয়েকটা আলামত শুনেছি, আরও বিভিন্ন আলামত রয়েছে, ইনশাল্লাহ আমরা শুনবো, আমাদের সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আসলে যে মাদানী চ্যানেল বাংলাটা এমন একটি চ্যানেল যেটা কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আমাদের কথাবার্তা বলে, এবং মাশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শেখার সুযোগ করে। আমাদের সঙ্গে থাকুন, নিজেও মাদানী চ্যানেল দেখুন এবং অপরকেও দেখার দাওয়াত দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুকেও আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সাথে মুফিস রুবেল ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আলামিন ভাই আমাদের সাথে রয়েছেন, এবার মাশাআল্লাহ সাব্বির ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ সবুজ ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেক সুন্দর আলোচনা, আল্লাহ তাআলা দাওয়াত ইসলামিক আরো বরকত দান করুক, আমিন আমিন, এবং কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন আমিন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে মুনাফিক কাকে বলে, সে সম্পর্কে আমরা শুনেছি, এবং মুনাফিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে অনেক দর্শক কিন্তু আমাদেরকে অলরেডি প্রশ্ন করেছে, কিছু আলামত আমরা শুনেছিও, আর কিছু ইনশাআল্লাহ আলামত আমরা মুবিন হুজুর থেকে জানবো। জি হুজুর,
মাশাআল্লাহ অনেকগুলো বিষয় আলোচনার মধ্যে এসেছে।
জি,
এর মধ্যে যারা দর্শকবৃন্দ জানতে চাচ্ছে, বিশেষ করে আমার মিরাজ ভাই একটা বিষয় তুলে ধরেছে, মাশাআল্লাহ, মুনাফিকদের প্রকারভেদ।
জি জি,
মানে মুনাফিক কয় ধরনের হয়ে থাকে। তো এর মধ্যে প্রথম যেটা বিশ্বাসগত মুনাফিকের ব্যাপারে এসেছে, যদি আমরা ওদের চিন্তা করি বা ওরা কারা, বিশ্বাসগত মুনাফিক কারা হয়ে
একটু মানে তাদের কিছু যেমন উদাহরণ।
জি, বিশ্বাসগত মুনাফিক, কারণ আর এটা হচ্ছে বড় কুফর। আর বিশ্বাসগত মুনাফিকের ব্যাপারে যদি আমরা জানি এখানে এসেছে, তা বিশ্বাসগত মুনাফিকদের এখানে এরা ছয় প্রকার এর কথা এসেছে এখানে, কিন্তু আরো অনেক থাকতে পারে। ছয় প্রকারের মধ্যে এর মধ্যে হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে মিথ্যা সাব্যস্ত করে,
নাউযুবিল্লাহ,
যারা মুনাফিক আছে।
আল্লাহ,
কিন্তু এরা তো মেনে নিচ্ছে মুখে।
আচ্ছা,
মানে যেটা আমার মাশাআল্লাহ ঘটনার মধ্যে উল্লেখ এসেছে, মুখে মেনে নিচ্ছে কিন্তু এরা আল্লাহ তাআলা রাসূলকে মিথ্যা সাব্যস্ত করে,
সন্দেহ করে কোন বিষয়ে, যে কথাটা
আরো বলতেছে অথবা যা যে দিনই বিষয়গুলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তার কোন কোন বিষয়কে মিথ্যা সাব্যস্ত করে,
নাউযুবিল্লাহ,
নাউযুবিল্লাহ, এরা সরাসরি না করুক কিন্তু বারগাহে রিসালাতের পক্ষ থেকে মিলে যাওয়া আশা এখান থেকে কোনো না কোনো বিষয়কে কি করা, মিথ্যা সাব্যস্ত করা।
আচ্ছা,
আরো আসতেছে কিংবা প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পানা ঘৃণা করা,
নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ,
ইসলামী বেরা, এটা মানে কত বড় মারাত্মক। এগুলো কিন্তু মুনাফিকদের আলামতের মধ্যে বা মুনাফিকদের যে বিশ্বাস,
বিশ্বাসগত যে
তাদের বিশ্বাসগত দিক আছে না, এর মধ্যে এগুলো পাওয়া যাবে। আরো বলতেছেন আল্লাহু আকবার, যে দিন প্রিয় রাসূল নিয়ে এসেছেন না এটাকে ঘৃণা করা,
নাউযুবিল্লাহ।
এখানের মধ্যে প্রথমত আমরা চিন্তা করি প্রিয় রাসূলকে ঘৃণা করার মানে হচ্ছে আল্লাহ রাসূলের আনিত বিষয়গুলোকে কি
ঘৃণা করা,
ঘৃণা করা। আরো বলতেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের ক্ষতিতে, যারা মুনাফিক না এরা যদি দ্বীনের কোনো ক্ষতি হয় দ্বীনের, তখন তারা খুশি উদযাপন,
খুশি উদযাপন,
তারা খুশি হয়ে যায়,
নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
এখন মানে এটা এগুলো কিন্তু বিশ্বাসগত দিক থেকে, এখন আফসোস যে মুসলমান কখনো বারগাহে রিসালত থেকে মিলে যাওয়া, বারগাহে রিসালত থেকে আসা কোন বিষয়ের ব্যাপারে অবিশ্বাস করবে
বা অবিশ্বাস করবে,
সাব্যস্ত করবে তো দূরের কথা, কনফিউশনও তো আসতে পারে না, বাস এটা তো বারগাহে রিসালত থেকে মিলেছে,
এটা আমার নবী রাসূলের বাণী হয়ে গিয়ে যখন বলে দিয়েছে,
এটা রাসূলের দরবার থেকে মিলেছে, এটা আমার নবী নূরানি জামানের
প্রমাণ। এবং বিভিন্ন কিতাবের মধ্যে এটাও রয়েছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বাণী এক পর্যায়ে আল্লাহ তাআলার ওহীও বলা ছিল,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জাবাজাল্লার পক্ষ থেকে এসেছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করবেন এটাই শরীয়ত, এটাই উম্মতে মুহাম্মদের জন্য
অবশ্যই,
আর এটাই আনুগত্যের মাধ্যম, আর এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই,
রাস্তা নেই।
কিন্তু আফসোসের বিষয় যে মুনাফিক সে কত নিম্নস্তরের হতে পারে, সে হয়তো ইসলামী লেবাস আছে, হয়তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত দাবি করে,
দাবিও করে,
মুমিনও দাবি করবে,
আল্লাহ পাকের বান্দা,
আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলামের মধ্যে আছি, ইসলামী সবকিছু থাকবে, কিন্তু আফসোস এটা তার দিলের মধ্যে, তার দিলের মধ্যে এগুলো মানতে তার কষ্ট হবে।
এবং কি দেখা যাবে, সে কি হয়তো বা দেখা যায় প্রিয় নবীর বিভিন্ন বাণীকে তার নিজের আকল দ্বারা মানে বিবেচনা করবে,
বললাম না বারগাহে রিসালাত থেকে মিলে যাওয়া বিষয়গুলোকে মিথ্যা সাব্যস্ত করে,
সন্দেহ করবে এটা মানে ভুল বলেছে, এটা এরকম, নাউযুবিল্লাহ, এরকম আর মিথ্যা বিষয়গুলো।
জি, তারপরে এটাও আসছে দিনের যদি কোনো ক্ষতি সাধিত হয় তাহলে এতে খুশি হও, এটা কেমন হতে পারে যে আমি মুসলমান, উম্মতে মুহাম্মদী, গোলামে মুস্তাফা, যে আল্লাহ তাআলার বান্দা, সে কখনো দিনী বিষয়ে ক্ষতি হবে এটাতে সে খুশি হবে,
আমার ইসলাম ধর্মের প্রতি কোনো আঘাত আসলে তার অন্তরও ব্যথিত হবে,
ব্যথিত হবে,
যে মুমিন,
কারণ যে মুমিন, কারণ এটা তো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আছে। আরো বলা হচ্ছে যে যদি দিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিনের বিজয় যদি আসে সেটা তার অপছন্দ হবে,
নাউযুবিল্লাহ, নাউজ,
সেটাকে সে কি করতে পারবে না,
যে মুনাফিক
সেটাকে অপছন্দ করতে পারবে না, অপছন্দ হবে তার কাছে, অপছন্দ নিয়ে লাগবে।
আল্লাহ,
তো এখন এই যে জিনিসগুলো বিশ্বাসগত দিক দিয়ে যদি কোনো ব্যক্তির ফিলিংসে এগুলো আসে এর জন্য টেনশন,
আসলে সে যত আমল করুক না কেন, আপনি মুভিতে যেটা বললেন বিশ্বাসগত নিফাক বা মুনাফিক যেটা বললেন, সে অনেক নামাজ পড়ছে, সে অনেক কিছু করছে, মুসলমান তার বাইরের লেবাস দেখতে কেবল অনেক বড় বুজুর্গের মতো লাগছে, কিন্তু তার এই বিশ্বাসগত আপনি যে মুনাফিকের বৈশিষ্ট্যগুলো বললেন যে না, যার বিশ্বাসগত এই বৈশিষ্ট্যগুলো থাকবে সে কখনো মুমিন হতে পারে না, জান্নাতে মুমিনরা যাবে।
জি,
আসলে মিরাজ ভাই, কিন্তু এটা একটা বিষয় না যে আমরা আজকে অনেক কিছু বলছি, আমি নামাজ পড়ছি, আমি মানুষকে নেকির দাওয়া, আমি অনেক কিছু বলছি, কিন্তু আমার থেকে যেটা মুমিনরা বললেন নবীর কথার ব্যাপারে, নবীর বাণীর ব্যাপারে সন্দেহ রয়েছে, বা নবী এই কথাটা বলছে এটা মিথ্যা, এটা মনে হয় ঠিক না, এরকম বিষয় রয়েছে, নাউযুবিল্লাহ,
ইবাদত করতো, রিয়াজত করতো, মসজিদে নামাজ পড়তো, কিন্তু পিঠ পিছে অন্যান্য কথা বলতো,
নবীর সামনে উপস্থিত ভালো কথা বলে সব পিছনে গেলে,
এবার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার হাবিব, হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দান করেছেন বিদায় ওই ব্যাপারে জানতে পারে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার নাম নিয়ে তাকে মসজিদ থেকে বের করে দেয়। তো আলহামদুলিল্লাহ, এই যেখানে এখানে আমাদের আরমান ভাই নামের একজন প্রশ্ন করেছে মুনাফিক কারা বা কিভাবে চিনবো, হ্যাঁ, তো এটির কিছু আলামতের মধ্যে আরো চারটি আলামত আছে, একটি হাদিস শরীফের সারমর্ম, যে খাস মুনাফিক তাদেরকে ধরা হবে, এই চারটি আলামত যদি তার মধ্যে থাকে, তাকে খাস মুনাফিক হিসাবে সাব্যস্ত করা হবে।
আল্লাহ,
আর যদি তার চারটির মধ্যে যদি একটিও থাকে মুনাফিক হিসাবে সাব্যস্ত হবে যতক্ষণ পর্যন্ত সে তোবা করে না নেয়। তো আমাদের আসল গৌরব ফিকার করা দরকার যে এই আলামতগুলো আমার আমার মধ্যে আছে কিনা,
আমার কাজকর্ম, আমার কাজকর্ম,
আমার আচার আচরণের মধ্যে এই সকল আছে কিনা, চারটির মধ্যে যদি চারটি না থাকে একটি আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, আর তা থেকে অবশ্যই আমাকে তোবা করতে হবে। তো এটার প্রথম যে হাদিসে মোবারকা হচ্ছে আমানতের খেয়ানত করা, এটি যদি একটি থাকে তাহলে সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে, কিন্তু তোবা করে নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবে। আর চারটি একসাথে থাকলে সে খাস মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। তো এখন আমানত কি? আমানত হচ্ছে আমাদের কাছে কেউ কিছু দিলে সেটা রাখা। এখন অনেকেই দেখা যায় যে আমানতের খেয়ানত কিভাবে করে, আমার কাছে কেউ একটা জিনিস রাখতে দিল, কোন একটা বস্তু রাখতে দিল, সে বললো যে এটা তো আমাকে রাখতে দিল, আমি একটু ব্যবহার করি বা আমি একটু এটাকে ইউজ করি, তাহলে তাকে তো ইউজ করার ব্যবহার করার অনুমতি দেয়নি, রাখার অনুমতি দিয়েছেন এবং সেটি দায়িত্ব সহকারে রাখবে। আচ্ছা, শুধু আমানত শুধু বস্তু রাখা নয়, আমানত আরো অনেক কিছু আছে, কথারও আমানত আছে। যেমন আমি আপনাকে একটা কথা বললাম,
জি জি,
সেই কথাটি আমি কাউকে বলতে মানা করেছি, সেটা একটা
আমানত করেছি যে না আমার কথাটা কাউকে বলবেন না।
আপনি এই কথাটা আপনাকে শুধু বলেছি আর আপনি এই কথাটি আমি আপনাকে বলেও দিয়েছি যে কথাটি কাউকে বলবেন না, আর আপনি অন্যকে গিয়ে যদি বলেন যে আমাকে অমুক একটি কথা বলেছে কাউকে বলতে মানা করছে, আমি তোমাকে বলছি তুমি কাউকে বলিও না, তাহলে সেটাও আমানতের খেয়ানত হয়ে গেল। তাহলে এটা মুনাফিকের মুনাফিকের আলামত।
আপনি যে বিষয়টা বললেন আজকে বর্তমানে কিন্তু আমরা এটাকে কোনো কিছু মানে কিছু
ক্লিয়ার করে নিই। এরপর আরেকটা কথা হচ্ছে যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন যে এই কথার মধ্যে আরেকটি প্রমাণ আছে যে এরকম যে এটা আমানত, যে অনেকে কথা বলার সময় ডানে বামে তাকিয়ে আস্তে করে তাকে বলে, তার ভাবভঙ্গি দিয়ে বুঝতে হবে যে এই কথাটা তার জন্য আমানত,
মানে সে মুখে বলে না, এই কথাটা কাউকে বলিও না, কিন্তু সে ডানে বামে তাকালো,
হ্যাঁ, উপর নিচে তাকালো বা আস্তে করে কথাটা বললো, তাহলে বুঝতে হবে সেটাও আমানত, সেটারও খেয়ানত করা যাবে না। কিন্তু আমাদের অবস্থা দেখেন আজকে, আমরা সামান্য কথা থেকে সামান্য কথাকেও কি করি। একটা ইম্পর্টেন্ট কথা আপনার সাথে শেয়ার করেছি, তো এটা তো চগুল ঘুরেই করে ফেলি অনেক সময়, যে আপনাকে আমি মহব্বত করে একটা কথা শেয়ার করেছি, আপনি ওই কথাটা অন্যজনের সাথে আবার শেয়ার করে দিচ্ছেন, তাহলে আমানতের খেয়ানত করছেন। শুধু বস্তুর ক্ষেত্রে নয়, কথার ক্ষেত্র আমার অনেক কিছু চিন্তা করতে হবে। প্রত্যেকটা জিনিস যখন আমাকে সুপর্দ করবে, আমার কাছে কোনো জিনিস ঋণ হবে, আমাকে সুপর্দ করবে, তখন সেটি আমার থেকে বের হওয়ার সময় চিন্তা করতে হবে সেটা কি তার জন্য ক্ষতির কারণ হচ্ছে কিনা। যদি ক্ষতির কারণ হয় তাহলে এই কাজটা থেকে বিরত থাকতে হবে, আর যদি এমনটা আমাদের মধ্যে হয়ে থাকে তাহলে মুনাফিকের একটি আলামত আমার মধ্যে প্রকাশ পেয়েছে, আমাদেরকে তোবা করতে হবে।
আমাদের পরিবারের ক্ষেত্রে বলেন, আমাদের সামাজিক ক্ষেত্রে বলেন, আমাদের চাকরি ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা বললেন বা কথাবার্তা বা বিভিন্ন টাকা পয়সা বা বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা এটা কিন্তু খেয়ানত করে থাকি, এমনকি আমরা আপনার এটা কোনো কিছু কিছুই মনে করি না, এটা কিছু গুণা বা এটা মুনাফিকের একটি আলামতের মধ্যে পড়ে।
কেউ একটি নাম্বার দিল বা কে একটি কিছু দিল বা কোন একটি কথা বললো, কোন একটি মেসেজ পাঠালো,
যে কোনো কিছু হতে পারে,
কিছুই আমানত হতে পারে, ঠিক আছে। আর এটি মুমিনের দ্বারা কখনো আমানতে খেয়ানত করা সম্ভব নয়। আর মুমিনের মধ্যে যদি এই খেয়ানতি জিনিসগুলো আসে এবং মুনাফিকি এই লক্ষণটা আসে, তাহলে মুমিনকে এমন ভাবে আমল খেয়ে ফেলবে তাকে মুনাফিক সাব্যস্ত করে ফেলবে। তো সেজন্য আমাদেরকে প্রথম যে কথাটি বলেছি এই আমানতের খেয়ানত করা, তো এটা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে, আর এটি একটি আলামত, এটি একটি মুনাফিকের লক্ষণ। দ্বিতীয়টি হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, এখন আমরা দুষ্টামি ছলেও মিথ্যা বলি, আমরা এই কাউকে এই বন্ধুকে বন্ধুর ভালোবেসে অন্যজনের কাছে মিথ্যা কথা বলি, একজনকে ভালোবেসে অপরজনের নামে মিথ্যা বলি, তো মিথ্যার কারণে অনেক বড় বড় সমস্যা হয়ে যায়।
আসলে মিরাজ ভাই, এটা কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে অনেকে মানে এটাকে মানে একটা সিস্টেম বা এমন নিয়ম বানিয়ে ফেলেছে যে আমরা কথাবার্তা ব্যবসা করতে গেলে মিথ্যাটা বলতে হয় স্বাভাবিক, চাকরি করতে গেলে মিথ্যা বলে কোনো কিছু করতে হয়, মানে এটা নর্মাল বিষয় হয়
স্বাভাবিক বলতে, আবার এটা বলতে হয় স্বাভাবিক নয়, আমরা বলে ফেলছি, আমরা স্বাভাবিক মনে করতে
স্বাভাবিক মনে করি।
আমার ঘরের মধ্যে দেখা যায় যে আমি মিথ্যা বলে একে অপরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছি, আর আমি আমি কথা বলতে মিথ্যা বলি পর আবার অস্বীকার করি, তো সেটাও মুনাফিকের লক্ষণ। তো আমাদেরকে অবশ্যই এই মিথ্যা বলা, এটা কিন্তু আমার আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য আমাদেরকে ইলমের খাজনা দান করছেন, প্রত্যেক শনিবারে মাদানী মুজাকারার মধ্যে কিছু না কিছু আমরা ইলম অনেক বেশি বেশি ইলম অর্জন করতে পারি। তো সেখানে মধ্যে আমির আহলে সুন্নাত বলছে যে মিথ্যা এমন একটা জিনিস যে দুষ্টামির কথা, দুষ্টামি করে কিছু মিথ্যা বলা
চলে,
বাচ্চাকেও আমরা অনেক অনেক সময় বলি ঘুমিয়ে যাও, অমুক আসছে, ঘুমিয়ে যাও, তমুক আসছে, এগুলো কিন্তু মিথ্যার অন্তর্ভুক্ত। তো মুমিনের এই যে এই আলামতগুলো থাকে না,
মানে দুষ্টামি ছল আমরা যা বলি সত্যি না, সেটা একটা মিথ্যার পর্যায়ে,
সেটা আমরা দুষ্টামি মনে করি। অথচ এই দুষ্টামিরও কিছু ক্লাসিফিকেশন আছে, দুষ্টামির কিছু রুলস আছে। দুষ্টামি করতে পারে যে আমি আপনাকে এটা দিব, ঠিক আছে, বা কেন দিব, মানে একটা দুষ্টমি, কিন্তু আমি এটা দিতে পারবো না। অথচ অন্তর বলতেছে আমি আপনাকে দিব, কিন্তু মুখে বলতেছে দিতে পারবো না। তাহলে অন্তরের কথা আর মুখের কথা মিলেনি, আর এটাও মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেকটা কথা বলার সময় সেটা কি মিথ্যা হয়ে যাচ্ছে কিনা। তো আল্লাহ মাফ করুক, দেখুন মা বাবা থেকে কি শিখবে সন্তানরা, এই শরীয়তের জ্ঞান শিখবে, ভালো হওয়া শিখবে, কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে মা বাবাই আমাদের সন্তানদেরকে মিথ্যা বলা
শিখিয়ে ছোটবেলা থেকে যে ট্রেনিং করছে,
তাহলে সে যে মিথ্যা শুনে শুনে বা মিথ্যা শেখার অভ্যাস হচ্ছে, তাহলে এর দায়ভার কে নিবে? আর আমি সন্তানের মূর্তি থেকে মিথ্যা কিন্তু পছন্দ করি না, সন্তানকে মিথ্যা বলা শিখিয়ে দিচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা বলা থেকেও, এই মুনাফিকের একটি আলামত এটা থেকেও হেফাজত থাকার তৌফিক নসিব
করুন। আমিন।
তৃতীয় নম্বর হচ্ছে ওয়াদা করে ওয়াদার খিলাফি করা।
আল্লাহ,
ওয়াদা, আমরা অনেকে ওয়াদা করি যে আমি ওয়াদা করতেছি আমি যাব, আর মুমিনের কথা ওয়াদার চেয়েও বেশি। একটা মুমিন যদি কোনো কথা মুখ দিয়ে বের করে, সেটা ওয়াদার থেকেও বড় হয়।
ওয়াদা তো এটা শর্ত না যে আমি মনে করেন যে হাতে হাত রেখে একেবারে বিশ্লেষণ এরকম।
এখন ওয়াদার মানে এরকম না যে আপনার অন্তর কি বলে, আগে অন্তরকে প্রাধান্য দিতে হবে। আপনি কাউকে বলতেছেন যে মনে করেন আমার একটা অনুষ্ঠান আছে বা আপনি যাবেন, আপনার অন্তর কিন্তু যাওয়ার নিয়ত নেই, মুখে বলতেছেন আমি অবশ্যই যাব, আমি ওয়াদা করছি। তাহলে এটা কি হয়ে গেল? এটা ওয়াদার বরখেলাফ হয়ে গেল, মুনাফিকের একটি আলামত হয়ে গেল। আপনার অন্তর কি বলে, আপনার অন্তরে যদি সত্য এটা বলে যে আমি অবশ্যই যাব, কিন্তু কোনো কারণবশত কোনো অ্যাক্সিডেন্টলি আপনি যেতে পারেন নাই, তাহলে ওয়াদাটা পরিপূর্ণ করতে না পারলেও গুনাহগার হবেন না। এই যে ওয়াদাটা, ঠিক আছে, আমরা ওয়াদা করার সময়ও অন্তরের বিবেচনাটাকে প্রাধান্য দিব, যাতে করে আমার ওয়াদাটাকে আমি পালন করতে পারবো। যদি 100% পালন করতে পারি তাহলে আমি বলবো, আর এরপরে যদি কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কারণে, কোনো কেসের কারণে, যে কোনো সমস্যার কারণে যদি এটা
করতে না পারি
এটা আলাদা বিষয়। তো সেদিন আমাদের মোবাইলে দাওয়াতে কামাল ভাই ছিল যে এখন আসানি হয়ে গিয়েছে মোবাইলের যুগ, যেটা না হলে মোবাইল করে বলে দিই যে আমি এই সমস্যার জন্য যেতে পারিনি। তো প্রযুক্তিকে ভালো কাজে লাগানো আমরা একটু চেষ্টা করি ইনশাল্লাহ। তো চেষ্টা করবো ওয়াদা করলে ওয়াদাটা পরিপূর্ণ করার জন্য, আর যে কারণে পরিপূর্ণ করতে পারিনি তার অবশ্যই তাকে জানিয়ে দেওয়া। এছাড়া ওয়াদার যদি অন্তরে না থাকে তাহলে ওয়াদা না করে সরাসরি বলে দেওয়া যে আমি
পারবো না,
আমি দোয়া করতেছি,
আমি মিথ্যা না বলি,
মিথ্যা না বলি। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে ঝগড়া হলে গালাগালি করে।
বর্ণনা শোনার চেষ্টা করবো, তার আগে কিছু কল এসএমএস নিবো, এরপর আমি একটা বিশ্লেষণ আলোচনা শুনবো মিরাজ আপনার জবান থেকে। এটা কিন্তু আজকে আমরা যেটা বললেন গালিগালাজ, এটা কিন্তু শুধু আমরা মানে আলাদা হবে, এটা আমরা কথা কথা আজকে আমাদের ট্রল বা ট্রেন হয়ে গেছে। দর্শক, আপনাদের কিছু কল এসএমএস এড করবো ইনশাল্লাহ, এরপর আমরা আবারও আলোচনা থেকে ফিরে আসবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হেলাল। আজকে অনুষ্ঠানের যে বিষয়বস্তু নেওয়া হয়েছে খুব সুন্দর একটা বিষয়, মুনাফিকদের বিষয়ে। যদি কারো কাছ থেকে কোনো মুনাফিকি প্রকাশ পায় তাহলে আমি তাকে কিভাবে সংশোধন করব, যদি এই বিষয়ে একটু জানাতেন তাহলে উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদের থেকে কল করছেন, এসএমএস করছেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক মাশাআল্লাহ। পরবর্তী কল।
মাদানী চ্যানেল বাংলা আমার খুব ভালো লাগে, আমি প্রায় মাদানী চ্যানেল দেখি এবং মাদানী মুজাক্কারাও দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ যে মাদানী চ্যানেল যাতে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। মুনাফিক কারা, মুনাফিক এর বৈশিষ্ট্য কি এবং এদের থেকে বেঁচে থাকার উপায় কি?
আচ্ছা আচ্ছা, এবং আরেকটি খুব সুন্দর পড়ে, এটা কিন্তু হচ্ছে বেঁচে থাকার উপায়টা কি, এটাও কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত ইনশাল্লাহ। আমাদের মোবাইলের দিকে আমরা শুনবো, আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, আমরা সে বিষয়ে জানবো। অনেক দর্শক মাশাল্লাহ ফেসবুকও আমাদের সাথে রয়েছেন, যেমনটা কাউসার ভাই আমাদের সাথে রয়েছেন, আরিফুর রহমান ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মাসুদ রানা ভাই মাশাল্লাহ কমেন্ট করেছেন, আমি রাজশাহী গোদাগাড়ি থেকে দেখছি মোহাম্মদ মাসুদ আত্মারি মাশাল্লাহ, আল্লাহ তালা বরকত দান করুক আমাদেরকে।
যা এস এম এস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিষয় মুনাফিকাত আমরা দেখছি, আমরা যেন এই বন্ডামি কপটতা প্রতারণা থেকে বেঁচে থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা, আমাদেরকে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো থেকে বাঁচার তৌফিক নসিব করুক। এভাবে আমার সহপর্যন্ত দর্শক তাও আমাদেরকে এস এম এস করেছেন, লালমনির হাট থেকে এস এম এস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, দেখেছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। আগে আপনাদের প্রোগ্রামে একটি সেগমেন্ট নেওয়া হতো যেখানে দর্শকদেরও অংশগ্রহণ সুযোগ থাকতো, ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা অনুরোধ করেছেন, দেখা যায় আমাদের যেগুলো স্পেশাল প্রোগ্রাম থাকে সেখানে আমরা এই সেগমেন্টগুলো অ্যাড করে থাকি। যখন আপনারা অনুরোধ করছেন, ইনশাআল্লাহ আমরা মুদ্দির সাথে বিবেচনা করে আমরা আপনাদের এই দর্শকদের সরাসরি অ্যাড হওয়ার এই সেগমেন্টে রাখার চেষ্টা করবো। মুবিন হুজুর, যে বিষয়টা কিন্তু আমাদের দর্শক অনেক প্রশ্ন করছে সেগুলোর দিকে আসবো, তার আগে যেটা মিরাজ হুজুর বলেছেন না, যে আসলে আজকে আমরা কথাবার্তার ক্ষেত্রে, যে ঝগড়া বিবাদের ক্ষেত্রে, যে গালিগালাজ, অশ্লীল ভাষার কথাবার্তা, এটা কিন্তু আজকে আমরা মানে বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু একটা মানুষ মানে এটাকে সাধারণ কথাবার্তার মধ্যে আমরা অ্যাড করে ফেলেছি বিষয়টাকে, যে অশ্লীল কথাবার্তা এটাকে, এ বিষয়ে কি বলবেন আপনি?
আসলে বড়ই আফসোসের বিষয় যে মুসলমান আজকে ইলমে দিন থেকে দূরত্বে থাকার কারণে,
জি,
শরীয়তের জ্ঞান না থাকার কারণে,
জি,
যে এখন এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে না যে আমি কিভাবে আরেকজন মুসলমানকে গালি দিই, আর এটা অশ্লীল ভাষায়।
আল্লাহ,
কিতাবের মধ্যে এটাও আসছে যারা অশ্লীল,
জি,
গালিগালাজ করে, অশ্লীল ভাষায়
কথাবার্তা বলে,
হ্যাঁ কথাবার্তা বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, কাজ আদায় করে,
আচ্ছা,
তাদেরকে কাল কিয়ামতের ময়দানে কুকুরে রাখতে দিবে।
নাউজুবিল্লাহ।
যদি আমরা এই জিনিসগুলো, অর্থাৎ মূল যে বিষয়টা যে আমরা অশ্লীল ভাষায় কথা বলা, গালিগালাজ করা, তো এটা আমার কাছে তখন আসতেছে যখন আমি এমন পরিবেশে যাচ্ছি যে পরিবেশের মধ্যে অশ্লীল কথাবার্তা বলা এটা যেন একদম কমন হয়ে গেছে, জেনারেলি বলা যাবে, কোনো ব্যাপার না,
কথার স্টার্টিং আমরা অশ্লীল ভাষায়
শুরু হয় এটা, যে অনেক সময় তো এখন আমরা মুসলিম বন্ধু বন্ধুকে দীন ইসলাম শরিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত বরকাত শিখাচ্ছে, যে সালাম দিয়ে কি করা, প্রথম
মুসাফাহা করা,
কিন্তু এখন প্রথম কথাই এখন আমাদের বন্ধু মহলে আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা আমাদের সমাজে এমন চলে আসছে, মুসলমানদের মাঝেও এই রেওয়াজ চলে আসছে যে কথা বলা শুরুটাও গালি দিয়ে,
স্টার্টিংটাও গালি দিয়ে,
গালি দিয়ে,
আল্লাহ আল্লাহ,
যে এই তুই এটা কেমন এক
আল্লাহ
সৃষ্টি করেছেন বিদায়,
অবশ্যই
এর আগে তো আসে নাই, যে আমি আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দুনিয়াতে
আসছি, আলহামদুলিল্লাহ,
আমার নবী সুন্নাত মোবারকা মানতে আমার কাছে কি লাগতেছে,
লজ্জা লাগে বা ভয় লাগে,
এমন কথা যে আমি আল্লাহ তাআলার পানা এটা করতেছি, নিজেকে মনে করতেছি না, আমি তো বলতেই পারি স্বাভাবিকভাবে, কিন্তু আফসোসের বিষয় এটা আমার জানাই নাই যে আমি প্রথমত মুসলমান, এটা তো আমাকে চিন্তা করতে হবে, একজন মুসলমানের তো গাইডলাইন আছে না, নির্দিষ্ট একটা
এরিয়া রয়েছে, গন্ডি রয়েছে,
গন্ডি রয়েছে, আমাকে তো এর ভিতরেই আমার সবকিছু অতিবাহিত
করতে হবে।
তো যে জিনিসটা আসলে উঠে আসছে যে অশ্লীল ভাবে গালিগালাজ করা, এটার তো ক্ষতি আছে, উত্তোলন করতে পারতেছে না, প্রহার করা, এটা তো পরবর্তী স্টেপে আসতেছে, কিন্তু প্রথম জবানটা কি হয়ে
যায়,
খুলে যায়, এবং এটা এত মারাত্মক ভাবে খুলে না, যে হয়তো যদি আমরা আমাদের সমাজের মধ্যে দেখি, প্রতিবেশীদের মাঝে দেখি, বা হয়তো এমনও আছে যে আমাদের নিজেদের মধ্যেও অনেক সময় আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে যে গালিগালাজের মধ্যে নিজেকে কি করে,
একটা মূলত আমার একটা পয়েন্ট যখন এটা আমার অন্তরে এরকম এসেছে যে যখন আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হই তখন কিন্তু মানুষের সত্যিকার অর্থে মানুষটা কিরকম, বা হঠাৎ তার হঠাৎ যে বিষয়গুলো বের হয় তার অন্তর থেকে সেটা কিন্তু মানুষের রূপটাকে মানুষের কাছে প্রকাশ করে,
মানে
আচানক যেটা আমরা বলি হঠাৎ বিষয়গুলো, যেমন কাজটা হঠাৎ আমার কোনো কিছু হয়ে গিয়েছে, সাথে তার মুখ দিয়ে যে বিষয়টা বের হয় কিন্তু আমার সত্যি কথা আমার বিষয়টা কিন্তু প্রকাশ পায়,
আমরা অর্থাৎ ভিতরের রূপ যেটা
প্রকাশ পেয়ে সেটা কিন্তু আজকে আমাদের মুনাফিক বিষয়ের সাথে কিন্তু রিলেটেড একটা মানে উদাহরণ আমরা পেতে পারে, যে মুনাফিক যেরকম ভিতরে একরকম বাইরে একরকম, এটা কিন্তু একটা উদাহরণ আমাদের কাছে চলে আসে। জি,
তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গর্হিত কাজ থেকে হিফাজত করুক,
আমিন,
আর বিশেষ করে দীন ইসলাম আমাদেরকে সুন্দর আখলাক শেখায়,
সুন্দর
আচরণ শেখায়, যেখানে অশ্লীলতা থেকে উঠবে সেটা, এবং অশ্লীলতা লেশমাত্র দীন ইসলামের
কোনো আখলাকের মধ্যে, কোনো তরিকার মধ্যে, কোনো
এটার কোনো স্থান
নেই, এটার স্থান নেই। কিন্তু আফসোস এটা আমরা নিয়ে আসছি আমাদের অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে, যার কারণে আল্লাহ তাআলার পানা আমরা এত ক্ষতির শিকার কেন, এত বিপদে মুসিবত কেন আসে?
যে
আর কিতাবের মধ্যে আসছে তো ঝগড়া, আমার আল্লাহ তাআলার অপছন্দ নিয়ে জিনিস। আল্লাহ তাআলা ঝগড়া কি করে না,
পছন্দ করে না।
আর অথচ আমি ঝগড়া করতেছি, আবার ঝগড়া লেগে গেছে তো অশ্লীল ভাষায় গালি
আসছে। মুবিন হুজুর জানে না যে অনেকের সারা যদি দিনে যদি একবার যদি ঝগড়া কারোর সাথে না করে তার দিনে অতিবাহিত হয় না, এরকম মানুষ আমি দেখেছি।
বলবো আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা কিতাবের মধ্যে আসছে, শুনলে তো টেনশনে পড়ে যাওয়ার কথা। যে আমার আপনার দেমাগ হয়তো কাজ নাও করবে, তা আমি বলবো উৎসাহ পাওয়া দরকার যে কিতাবের মধ্যে আসছে, কেউ যদি সত্যের উপর আছে, কিসের উপর?
সত্যের উপর,
সত্যের উপর,
হকের উপর আছে,
হকের উপর আছে। যেমন আপনি আমার উপর অন্যায় করেছেন, এখন আমি চাইলে ঝগড়া করতে পারি,
পারি
পারি কিনা,
যেহেতু আপনি দোষ আমার, দোষ আমার রয়েছে,
এখন আমি হকের উপর আছি।
জি,
হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ এসেছে, সুসংবাদ এসেছে, আমি যদি হকের উপর থাকার পরেও ঝগড়া ছেড়ে দিই,
আচ্ছা
মানে ঝগড়া থেকে কি হয়ে যায়, বেঁচে যায়, ঝগড়া করবো না,
করবো না,
ইনি ক্ষতি করুক, আমার আমার ইনি মিথ্যা করেছে আর কি, অন্যায় করেছে, বাস
আমি ঝগড়া,
আমি ঝগড়া করবো না। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের উঁচু স্তরে ঘর নির্মাণ করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখন আমাদের জন্য এত বড় অপরচুনিটি আমরা পেয়ে গেছি,
যে
মিথ্যাতে থাকলেও করবো না, আপনার সত্যের উপর থাকলেও
করবো না,
কারণ জান্নাতের ঘর মিলে গেলে ঝগড়ার কি দরকার?
আল্লাহু আকবার।
আর এখানে তো যে ঘরের জন্য ঝগড়া করবো, যে জায়গার জন্য ঝগড়া করবো, এটা তো কোন স্থায়ী অল্প, আর অল্পটুকুর জন্য তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আমাদের কিছু আমার চলে গেলো ঝগড়া না করার কারণে, আমার কিছু চলে গেলো, তারপরে সে জান্নাতের দিকে তাকিয়ে। হাদিসে
মুবারাকার সার মর্ম হচ্ছে এরকম,
জি,
হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম উপস্থিত ছিলেন একজন সাহাবীর সাথে, তো অন্য একজন একজন সাহাবীকে খুব মানে ওই অশ্লীল ভাষায় কথাবার্তা বলছিল, গালাগালি করছিল, কথাবার্তা বলছিল।
আচ্ছা আচ্ছা।
তো ও সাহাবী শুনছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মুস্কে হাসছিল।
আল্লাহ।
তো যখন অনেকক্ষণ বলার পরে সাহাবী যখন মুখ খুলল, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওখান থেকে তশ নিয়ে চলে গেলেন।
আচ্ছা।
সাহাবা যেটা মুখ খুলেছেন তিনি একটু অবাক হয়ে গেলেন,
এতক্ষণ ছিল আমার সামনে,
ছিল আমি যখন কথা বলিনি তখন ছিল, আর সে আমাকে
কিন্তু মুস্কিও এসেছিল, এখন কিন্তু চলে গেল,
চলে গেল। পরে সাহাবা ওই সাহাবি উনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাকে ক্ষমা করবেন, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ
কুরবান
কুরবান, আমি যতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম আপনি কোনো কথা কিছু বসেছিলেন,
মুস্কি হাসছিলেন,
যখন আমি বলা শুরু করেছি আপনি ওখান থেকে উঠে চলে আসলেন।
আচ্ছা, কারণ কি?
কারণ কি বসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করছেন, যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে ঝগড়া করতেছিল তোমার পক্ষ হয়ে ফেরেশতারা তাকে উত্তর দিচ্ছিল।
আল্লাহ,
সেটা আমি দেখে মুস্কি হাসছিলাম।
তুমি যখন বলা চুপ ছিলে,
তুমি চুপ ছিলে,
ফেরেশতারা জবাব দিচ্ছিল,
জবাব দিচ্ছিল, তুমি যখন বলা শুরু করেছো ফেরেশতা চলে গেছে, আর যেখানে ফেরেশতা নাই সেখানে আমিও নেই।
আল্লাহ,
দেখেন এদের জন্য সুসংবাদ, যারা ঝগড়া করলো চুপ থাকে তাদের পক্ষ হয়ে কিন্তু ফেরেশতারা
ঝগড়ার মধ্যে আগায় না, নিজের মুখকে খারাপ অশ্লীল ভাষায় বলে না, কথাবার্তা বলে না, ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। আল্লাহু আকবার। মাদানী সিয়ার দর্শকবৃন্দ, দেখেন না যে আজকে মিয়াসুর যেটা লাস্টে যেটা মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে একটা বললেন, সেটা কি? তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, অশ্লীল ভাষায় কথাবার্তা বলবে না। তো আজকে আমরা যেই যারা বা শুনছি, আমরা কতটুকু চলাফেরার ক্ষেত্রে, পরিবারের জীবনযাপন, সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে কতটুকু আমরা এই বিষয় থেকে বাঁচার চেষ্টা করি ঝগড়া বিবাদ থেকে বা অশ্লীল ভাষা কথাবার্তা বলার ক্ষেত্রে? তো অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত। জি মুহিন ভাই, বলছিলেন আপনি কিছু?
জি মাশাল্লাহ আফসার ভাই, আমরা তো অনেকগুলো বিষয়, যে চারটা বিষয় মিরাজ ভাই বর্ণনা করলো হাদিসে মুবারাকার আলোকে, যে চারটা বিষয় খাস আমাদের জন্য ইরশাদাত এসেছে বারগাহে রিসালাত থেকে। তো মুনাফিকদের আরও কিছু বৈশিষ্ট্য কিতাবের মধ্যে যদি আমরা চিন্তা করি দৃষ্টিকোণ থেকে বোঝা যায়, যে মুনাফিকদের এই বৈশিষ্ট্যগুলো যাদের চলাফেরার মাধ্যমে প্রকাশ পায়,
প্রকাশ পায়,
কথাবার্তার মাধ্যমে প্রকাশ পায়, এবং তাদের কার্যাবলীর মাধ্যমে এগুলো ফুটে আসে। তো ওই সমস্ত দিকগুলো আমাদের প্রত্যেকের বিবেচনা করা দরকার। এগুলো আমরা যারা মুসলমান উম্মতে মুহাম্মদি রয়েছি, আমরা এগুলোর মধ্যে আটকে যাচ্ছি কি, মানে আমার যেটা পয়েন্টস, যে যেমন অনেকেই বলেছে যে আমরা মুনাফিক থেকে কেমনে বাঁচব,
কেমনে বাঁচব,
যে এক দর্শক
প্রশ্ন করেছে,
প্রশ্ন করেছি, তো ওইটা যদি আমরা বাঁচতে চাই তাহলে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে আলামত,
সেগুলো
সেগুলো থেকে আমাকে বাঁচতে হবে।
সেগুলো প্রথমে কি, এগুলো আমাদের আগে জানা
দরকার। যে যেমন চারটা বিষয় তো আমরা একদম ফিক্সড হাদিসে মুবারাকা থেকে শুনে নিয়েছি, এবং এই ব্যাপারে আমরা আরো কিছু যদি মুনাফিকদের অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসে, এর মধ্যে একটা হচ্ছে মুনাফিক এরা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মুমিন বান্দাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে,
আল্লাহ,
এবং তাদেরকে নিয়ে হাসি তামাশা,
আল্লাহ।
তো যদি আমরা একটু চিন্তা করি, আজকে আমাদের মাঝে অনেকের অনেককেই দেখা যায়, ম্যাক্সিমাম যুবক এটা মনে করে যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখে মোল্লা লোক, এইভাবে যে ইঙ্গিত করা, এটা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমানেই কিন্তু না জানার কারণে করে যাচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে যারা মুনাফিক হবে না তারা আল্লাহ তাআলার মুমিন বান্দাদেরকে নিয়ে
মাদানী
কাফেলায় অনেক ইসলামী বেরা নেকির দাওয়াত দিতে যায়।
আচ্ছা,
মাদানী কাফেলায় অনেক ইসলামী বেরা কি করে? নেকির দাওয়াত দিতে যায় দাওয়াত সামির মাদানী মহলে।
আচ্ছা,
অনেকেই কিন্তু ঠাট্টা করে, অনেকেই বিদ্রুপ করে এবং বলে আমি তো অনেক কিছু জানি, আমাকে কিসের জন্য নাকি দাওয়াত দেওয়া দরকার, যাও ওখানে গিয়ে দাও। এদের চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলার বান্দা, তোমার এটা বুঝে আসছে না, সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে আল্লাহ রাসূলের মহব্বতে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসছে আর তোমাকে দাওয়াত দেওয়ার জন্য সে আসছে, আর তুমি বলতেছো আমি অনেক কিছু।
তারা যে কাজটা করছে এটা নবী কারাম করে গিয়েছেন, যে সেই কাজটা,
হ্যাঁ,
আর সেই কাজটা আমার সাধুবাদ দেওয়া উচিত, মুবারকবাদ দেওয়া উচিত, বরঞ্চ তারা দেখা যায় কি এই মুমিনের নেকির কাজগুলোকে টাপটা করে
মস্কারা করে। তো এরকম যদি আরো আমরা চিন্তা করি, মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য যেগুলো কর্মগত, তারা অহংকারী হয়ে
যায়,
অহংকারী চলে আসে, যার কারণে তারা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
এই আমি নিজে একটা কিছু,
হ্যাঁ আমি নিজে একটা কিছু। তো মুমিন যারা না, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যকে মেনে নিয়েছে সত্যিকার অন্তরে, তারা অহংকারী হয় না, মুনাফিকের আলামত সম্পর্কে জানতেছি, তারপর আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া মাদানী মুজাকারায় এবং ইনার লিখনির মাধ্যমে বারবার আমাদেরকে যে মুসলমান উম্মতে মুহাম্মদী বান্দাদেরকে অহংকার হওয়া থেকে বাঁচাতে চাচ্ছে, এখন এটার জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আর ইনার আমলের মধ্যে এটার কতটুকু কেমন সাদাসিধে জিন্দেগি, হাজারো কোটি কোটি আল্লাহ তাআলার বান্দা যে আজকে জিনাকে অনুসরণ করে, ফলো করে। তো ওই আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ ওনার জিন্দেগি কত সাদা,
ওনার থাকা খাওয়া
সবকিছু
চলাফেরা।
এখন আমরা যদি চিন্তা করি যে মুমিনের আলামত, আমি এটা বোঝাচ্ছি মুমিনের আলামত এমন হয়ে থাকে আর মুনাফিকদের বিপরীতে হয়ে থাকে,
এটা কিন্তু দর্শকের উত্তর কিন্তু চলে আসছে এটা জিতে, যে আমরা মুনাফিকদের কিভাবে বাঁচতে পারবো এবং কারায় মুনাফিক আমরা কিভাবে বুঝবো, এটাও কিন্তু আপনার কথাগুলো দ্বারা বুঝে যাচ্ছে।
মুনাফিক থেকে বাঁচার উপায়ের কিছু
মুনাফিকদের তিনটা বিষয় আমি আরজ করেছি, এর মধ্যে একটা হচ্ছে মুনাফিকরা কি করে মুমিনদেরকে নিয়ে ঠাট্টা
বিদ্রুপ করবে
আল্লাহ তাআলার বান্দাদেরকে, এরা অহংকারী হয়,
জি অহংকার।
তৃতীয় বিষয়টা হচ্ছে এরা মিথ্যা বলতে বলতে না, এদের হৃদয় হার্ট দিল যেটা আসে না, এটা মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, এটাকে ব্যাধি বলে। কারণ আমরা তো কিছুক্ষণ আগে শুনেছি মুনাফিকের আলামত হচ্ছে মিথ্যা বলা,
মিথ্যা বলা।
এরা মিথ্যা এত বেশি পরিমাণে বলে, বলতে বলতে তাদের হৃদয়টা কি হয়ে যায়, ব্যাধি রোগ আক্রান্ত হয়ে যায়, কিছুই জানে না এবং ইসলামের পথে আরো আছে বিয়ে করতে এরা বাধা দেয়। এই ব্যাপারে আসতেছি, প্রথমত হচ্ছে তারা মুমিনদেরকে কি বলে মনে করে,
কিছু
মূর্খ মনে করে, যে আসলে মুমিন মূর্খ নয় বরং তারাই তো সবচেয়ে বড় চালাক, এই জন্যই তো তারা আল্লাহ তাআলার ভয়ে ভীত।
আসলে
এরা চালাক বিদায় তো এরা আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে নিজেকে নিয়ে আসছে, আর আমি বেকুব বলে মূর্খ বলে আমি আল্লাহ তাআলার রাসূলের পথ চিনতেছিলাম, বুঝে উঠতে পারছিলাম।
আসলে মুমিন ভাই এটা কিন্তু একটু প্র্যাকটিক্যালি বলা উচিত, যে আমরা অনেক সময় যখন দুনিয়াবে বিভিন্ন স্তরের ডিগ্রি হাসিল করে ফেলি বা বিভিন্ন একটা পর্যায়ে যখন আমরা চলে যাই, বিভিন্ন একটা লেভেলে যখন আমরা চলে যাই দুনিয়াবী ক্ষেত্রে, তখন আমরা সাধারণ কোনো হুজুরকে দেখলে তাদেরকে মানে একটা মানে মানে লো লেভেলের কোনো কিছু মনে করি, বা তারা কি জানে, তারা সাধারণ দুনিয়াবী
কিছুই জানে না, ইংরেজি
তারা কিছু জানে না। আমরা তো অনেক
এক্সাম্পল আমি জানি,
আমি অনেক সায়েন্স নিয়ে অনেক আমি জ্ঞানে নিজে আমি অনেক কিছু, বা দুনিয়ার ডিগ্রিকে আমি নিজেকে অনেক প্রাধান্য দিই, অনেক কিছু মনে করি, তারা কিছু জানে, তারা মূর্খ, সাধারণ হয়তো দুনিয়া বিভিন্ন কিছু আমলের কথা জানে আর কিছু জানে না। এই বিষয়টা আজকে আমাদের কনসেপ্টটা অনেক আমরা যারা বেশি উচ্চশিক্ষিত তাদের মধ্যে হয়তো দেখা যায়, সেটা কিন্তু আমাদের করা উচিত নয়।
জি, আর কাউসার ভাই আপনি যেটা বলতেছেন যে এরা মুনাফিকরা যতই মুমিনদেরকে মূর্খ আক্কা দিক না কেন, মুমিনদেরকে হয়তো এরা মনে করতেছে এরা তো বেকুব মূর্খ, আমরা তো তাদেরকে ধোকা দিই না, তাদেরকে তো আমরা ধোকা দিতে পারি, যে কিন্তু এ মনে করতেছে যে মুমিন কিছুই জানে না, যে এ মুনাফিকই করেই যাচ্ছে, এ মিথ্যা বলেই যাচ্ছে, এ সেটার উপর আল্লাহ তাআলা করেই যাচ্ছে সবকিছু। কিন্তু সূরা বাকারার আয়াত নম্বর 9 এর মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছে,
আচ্ছা
খুবই সুন্দর ইরশাদ এসেছে, তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোকা দিতে চায়,
তারা
আল্লাহ তাআলা এবং মুমিনদেরকে কি দিতে চায়, ধোকা দিতে চায়, কিন্তু উপলব্ধি করতে পারছে না তারা যে তারা আসলে নিজেদের সঙ্গে প্রতারণা করছে,
অন্তর রাখার জন্য তারা কারোর সাথে তর্কে যায় না, অথচ তারা বোকা নয়, তারা সব বুঝে কিন্তু বোকা সেজে থাকে।
মানে যারা আমরা বলি যে না মুমিনরা কিছু জানে না, আসলে প্রিয় দর্শক
আল্লাহ তাআলা খুবই সুন্দর
মানুষকে যখন দোকানের মধ্যে লিপ্ত সে নিজে অটোমেটিকলি এটা হয়তো। প্রিয় দর্শক, এই বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয় যেটা কিন্তু আমাদের ইমানের জন্য ভয়ঙ্কর, যেটাগুলো কিন্তু আজকে আমরা কোনো বিষয় মনে করছি না, আজগুলো কিন্তু খুব ইসলামের মধ্যে আমার ইমান যেটা মুমিনের সবচেয়ে বড় সম্পদ সেই বিষয়টাকে খতরা ভয়ঙ্কর ইমানকে ধ্বংস করে দিতে পারে, এই যে বিষয়গুলোকে আজকে আমরা সাধারণ বিষয় মনে করছি,
আচ্ছা
তো এগুলোকে সাধারণ বিষয় মনে করা উচিত নয়। আমরা আরেকটু আমাদের মোবাইল থেকে কিছু অর্জন করবো ইনশাল্লাহ, আপনার অনেকে মাশাল্লাহ কিছু কল এস এম এস অ্যাড করবে, এরপর ইনশাল্লাহ আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো। যে আমাদের কল শুনিয়ে দিন।
আমার নাম আব্দুল, আমাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আরো সুন্দর হচ্ছে, এই কামনা করি আর কি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন আপনাকে। জি, পরবর্তী কল।
আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি গুরুপুর, আমি মাদানী চ্যানেল দেখি, এবং আমরা মুনাফিক কিভাবে চিনব, মুনাফিক কি ধরনের, আমরা তো এখন মুনাফিক চিনতে পারি না, আসলে অনেক প্রশ্ন করে মুনাফিকটা দেখার জন্য, তোমাদেরকে যদি অনুরোধ করে বুঝাইতেন তাহলে আমরা বুঝতাম।
জি আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম যে আসলে যে বিষয়গুলো যে মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আমরা আলহামদুলিল্লাহ মোবাইল দিকে শুনলাম চারটি, আবার কিছু আমাদের মুমিন হুজুর বললেন, তো এই বিষয়গুলো যার মধ্যে রয়েছে সে কিন্তু মুনাফিকের আলামতের মধ্যে পড়ে, এবং মিরাজ ভাই একটা বিষয় বলেছে যে এই চারটি একটা বিষয় বলে চারটির মধ্যে যার মধ্যে একটি রয়েছে তার থেকে তওবা করা উচিত, আর চারটি বিষয় যার মধ্যে পুরোপুরি রয়েছে তাহলে তার মুনাফিক হিসেবে হতে পারে। তো তাই আমাদের এই আমলগুলা এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে রয়েছে তার থেকে আমাদের অবশ্যই বাঁচা উচিত, নিজেকেও বাঁচা উচিত। এমনকি একটা বিষয় কেন রয়েছে মুমিন হুজুর, কিছু কলে পর আপনার কাছে আমি প্রশ্নটার দিকে আসবো, যে আমরা কারো আমলের মধ্যে মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, তাকে আমার মুনাফিক বলে কি চারিদিকে বেড়াবো, তো এই বিষয়ে প্রশ্নটা আমি উত্তর ইনশাল্লাহ মুমিন থেকে আমরা নিবো, আর কিছু কল নিবো ইনশাল্লাহ। জি, কল শুনিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
চট্টগ্রামের ভাষায় মাশাল্লাহ আমাদেরকে বলেছে, তো আসলে চট্টগ্রামের ভাষায় ধরো নিজেরা বলতে যাক, অনেকে হয়তো বিভিন্ন জায়গার মধ্যে বুঝবে না যে
মুনাফিক কি, এই বিষয়ে আলাপ করছি, আলাপ ওই আলহামদুলিল্লাহ, তো ধারাবাহিকভাবে চলে, আর মুনাফিকের ব্যাপারও হত ইয়ে কিছু নিশানাও দেওয়া গিয়ে ইনশাল্লাহ, আর মুনাফিকের তো বাঁচিবার লাগবে বলে ইনশাল্লাহ কিছু ইনশাল্লাহ আমল দেওয়া হবে, ওনারা ইউনিতে থাকুন ইনশাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়তো বিভিন্ন আর যারা যারা থেকে দেখছে হয়তো আমার মিরাজের কথা কিছু হয়তো বুঝে নেয়, অনেকে বুঝেছে, আল্লাহ তালা বরকত দান করুক। তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আর বিভিন্ন বিষয়ে জানার সৌভাগ্য হবে। অনেক দর্শক মাশাল্লাহ আমাদের সাথে রয়েছেন ফেসবুক লাইভে, যেমনটা শাকিল ভাই আমাদের সাথে রয়েছে, মোহাম্মদ বাদশাহ তারি ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ মুবিন ভাই মুবারকবাদ আপনাদেরকে মাদানী চ্যানেলের, এবং আর মোবালিক যারা রয়েছে তাদেরকে মুবারকবাদ জানিয়েছেন, গাইবান্ধা থেকে দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ তালা বরকত দান করুক। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম যে মুনাফিকের বিভিন্ন আলামত, মুনাফিক কাকে বলে সেই সম্পর্কে। তো মুনাফিকের ব্যাপারে যে আমরা আসলে কি, এটা কিন্তু একটা বিষয়,
আসলে মুনাফিক থেকে,
জি জি জি,
আসলে এই বিষয়ে যদি বলতে যাই,
আচ্ছা
প্রথমত বাঁচার প্রথম একটা উপায় হচ্ছে যে ব্যক্তি দৈনিক 100 বার দরসে পাক করবে,
আচ্ছা
তার কপালের মধ্যে লিখে দেওয়া হবে সে নিফাক এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি,
সুবহান,
তার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে কতবার দরসে 100 বার।
যা
একজন প্রশ্ন করেছিল যে মুনাফিক থেকে বাঁচার উপায় কি,
জি,
তো তাকে আমি বলবো যে প্রথমত আপনি বা আমরা যারা বাঁচতে চাই,
জি জি,
তার প্রতিদিন 100 বার দরসে পাঠ করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কপালের মধ্যে লিখে দিবে সে মুনাফিক এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত, অর্থাৎ কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর দ্বিতীয় একটি আমল হচ্ছে যে আনাস ইবনু মালিক তিনি বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সম্বন্ধে অনেকটা এরকম,
জি,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাত সহকারে লাগাতার পড়তে থাকবে তাকে 2টি মুক্তিপত্র লিখে দেওয়া হবে, একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি,
জি,
আর দ্বিতীয়টা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি।
আল্লাহ,
তাহলে আমার
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এই মুনাফিকি থেকে বাঁচার 2টি,
জি জি,
আমি আমল পেয়ে গিয়েছি, একটা হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। তো দরুদ শরীফ তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ইবাদত, দরুদ শরীফের ফজিলত বলে থাকে, এই মুনাফিকি থেকে বাঁচার জন্য আমাকে দৈনিক 100 বার কি আরো বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবে ইনশাল্লাহ, আর নামাজের পাবন্দি।
এবং এটা কিন্তু মাশাআল্লাহ সামনে রমজান আসছে, এখন থেকে করা কিন্তু খুব সহজ হচ্ছে,
সহজ হয়ে যাবে,
জি,
30 দিন আপনি জামাত সহকারে করতে পারবেন, এরপর আরো 10টা দিন আলহামদুলিল্লাহ
তার আগে যে সময় রয়েছে,
এর পাশাপাশি দরুদ শরীফ এই শাবান মাস চলছে এখন, এটা তো দর্শকের মাস, এ মাসে ওই প্রসিদ্ধ সে আয়াতটা যেটা কমন আয়াত, ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দর্শরীবের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই দর্শরীবটা পাঠ করার এই এই মাসেই কি নাযিল হয়েছে, তো শাবান মাস তো দর্শরীবের মাস, আমরা এই মাস থেকে নিয়ত করি বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করব
ইনশাআল্লাহ,
এবং নামাজের ব্যাপারে পাবন্দি করব
মাশাআল্লাহ।
দ্বিতীয় আরেকটি যেটি আমল যেটা কথা বলা হয়েছে,
আচ্ছা,
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
ইরশাদ করেছেন,
2টি আচার কোনো মুনাফিকের মধ্যে মেলে না, সদাচার ও দিন সম্পর্কিত জ্ঞান।
আল্লাহ,
ভালো আচার আচরণ এবং দিন সম্পর্কিত জ্ঞান, এখন আমার
ইসলাম সম্পর্কে জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান,
ইলম অর্জন করা, আমার সদাচর যদি হয়, আমি যদি সবার সাথে ভালো আচরণ করি,
সুন্দর আচরণ করি,
নিজেকে নিচে রেখে সুন্দর মুস্কে হাসি দিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতকে যদি আমি আমল করি, মুস্কে হেসে সুন্দরভাবে কথা বলি, তারপরে আমার কথাবার্তা আচার আচরণ যেন মাধুর্য হয়, সুন্দর হয়, নম্রতা থাকে, সাথে সাথে আমার ইলমে দ্বীনের জ্ঞান অর্জন থাকে, এরপরে এই
জ্ঞানটা মূল বিষয় যে না, ইলমে দ্বীনের জ্ঞান থাকা, যে আমার যখন ইলমে দ্বীনের জ্ঞান থাকবে, দ্বীন ইসলামের জ্ঞান থাকবে, তখন কিন্তু আমি যে মুনাফিকের যে আমলগুলো এগুলোর দিকে আমি আগাবো না, এবং মুনাফিক যখন আমি ইলমে দ্বীনের জ্ঞান বলতে এটা যে আমার মুনাফিকের শাস্তিটা কতটুকু, সেটা যখন আমার জ্ঞানটা থাকবে তখন মুনাফিকের আমলগুলো আমি করবো না,
জি। এরপর আরেকটা হচ্ছে যে এই যেটি আমার মুবিন ভাইও বলেছেন যে দান করতে গেলে হাত গুটিয়ে ফেলা, এভাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দান সৎকা দাতার ইমানের প্রমাণ, দান সৎকা দাতা ইমানের প্রমাণ, কেননা মুনাফিক দান সৎকা থেকে হাত গুটিয়ে রাখে, সে দান সৎকায় বিশ্বাসী নয়, সুতরাং যে দান করে সে তার দানের মাধ্যমে তার ইমানের সত্যতা জ্ঞাপন করে। তো আমাদেরকে
মানে মিনাতে আমাদের এমন হওয়া উচিত যে দান করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যে কৃপণতা করা উচিত নয়,
মুমিন হুজুর দান করার সুযোগ কিন্তু এখন আসছে, আমরা এই
সামনে রমজানের
আগে, আর আমাদের উচিত যে শাবান মাসে বেশি বেশি দান করা, কেন না রমজান মাসে অনেকে ইফতারের জন্য সেহরের জন্য
দিয়ে থাকে,
অনেকে দেখা যায় যে তারা অনেকে আমাদের এই কনসেপ্টটা হয়ে গিয়েছে যে রমজান আসবে, রমজানের শেষের দিকে আমরা জাকাত দিব, ফিতরা দিব, কিন্তু এগুলো যদি জাকাতগুলো আমরা যদি আগে দিয়ে দিই, তাহলে দেখা যায় যে আমরা দান সৎকা করি, তাহলে রমজানে যারা অভাবে আছে তারা রমজানে কিছু করে খেতে পারলো, ঠিক আছে, এখন আমরা একেবারে শেষের দিকে দিচ্ছি, রমজানটা পুরো কষ্টে আমাদের অনেক কেটে যায়, তো সেদিন আমাদের উচিত যে দান সৎকাতে নিজের হাতকে প্রসার করার জন্য, প্রসারিত করার জন্য, তো এইটাতে কৃপণতা না করে ইনশাল্লাহ ইমানের পরিচয় দেওয়া যে বেশি বেশি দান সৎকার
আর সাহায্য করা যে বিষয়টা বললেন।
এরপর রমজান মাস, যে রমজান মাসে তো পরিবারের জন্য কিছু খরচ করা হোক, আল্লাহ রাস্তায় দান করা,
এবং আপনার বলতে গেলে নিজের যেটা মুনাফিককে যেটা আলোচনা বললেন যে যারা দান করার ক্ষেত্রে কৃপণতা করবে, এটা আমাদের অবশ্যই না করা উচিত।
এর মুনাফিক থেকে রেহাই পাওয়ার জন্য একটা হচ্ছে যে কাতাদা রহমতুল্লাহ বলেন মুনাফিক খুব কমই রাত জাগে, তার কারণ মুনাফিকরা লোকদের দেখিয়ে দেখিয়ে সৎ কাজ করে আনন্দ পায়, নিরিবিলি থাকাকালে তাই সে সৎ কাজ করার উদ্দীপনা অনুভব করে না। সুতরাং কোনো ব্যক্তি যখন রাত জেগে সালাত আদায় করে তখন তা তার মুনাফিক না হওয়ার এবং সত্য মুমিন হওয়ার প্রমাণ বহন করে। তাহলে দেখেন এখানে আলহামদুলিল্লাহ রাত জেগে ইবাদত করার ব্যাপারে বলা হচ্ছে, তো মুনাফিক সবার সামনে এত ইবাদত গুজার দেখায় যে সে সবার সামনে ইবাদত কিন্তু তার খুব মানে খুব সুন্দর একেবারে ফিরিস্তার মতো, কিন্তু আমল তার যদি নিরিবিলি হয় তখন তার কোনো ইবাদতই থাকে না। এই প্রত্যেকটা কনসেপ্ট আমি যেগুলো বলেছি, দরসু পাঠ করার ব্যাপারে, তারপরে জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে, দানশীলতার ব্যাপারে এবং রাত জেগে ইবাদতের ব্যাপারে, এই সকল কিছু যদি আপনি করতেও না পারেন, আলহামদুলিল্লাহ সেই পরিবেশ দাওয়াত ইসলামী তৈরি করে দিচ্ছে। আপনি দাওয়াত ইসলামীতে আজকে দেখেন দাওয়াত ইসলামী কি করতেছে, দরসুর বর্ণনা করতেছে বারবার, আপনাকে দরসু পড়ার জন্য বারবার স্মরণ করে দিচ্ছে, কারণ 24 ঘন্টা একটা জিনিস মাথায় কাজ করে এরপর চলে যায়, কিন্তু দাওয়াত ইসলামীর সাথে লেগে থাকলে আপনাকে মুহূর্তে মুহূর্তে দরসু পাঠ করার একটি জজবা দিয়ে থাকতেছে, উৎসাহ প্রদান করে থাকতেছে। এর পাশাপাশি দাওয়াত ইসলাম ইসলামীদের আলহামদুলিল্লাহ নামাজে যেভাবে পাবন্দি, শুধু পড়েন না, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মাধ্যমে নামাজের দাওয়াত দিচ্ছে, আজকে যাদের নামাজ শুদ্ধ নাই তাদেরকে নামাজ শুদ্ধ করতেছে। তো আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, দরুদ শরীফ আমাদের সব কন্টিনিউ পড়া হবে, এবং ভুলে গেলেও ইনশাআল্লাহ আজ্জাওজার কোনো না কোনো ইসলামী ভাইয়ের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, রিসালার মাধ্যমে, কোনো না কোনো মাধ্যমে দরুদ শরীফের জন্যটা আমার লেগেই থাকবে, নামাজের ব্যাপারে পাবন্দি থাকবে, নামাজ আমাকে পড়ার জন্য ইসলামী ভাইরা আমাকে দাওয়াত দিবে, ইস্তামা গেলাম আমি সেটার একটা জজবা পাবো, এরপর রিসালা পড়লে সবসময় ইস্তাকামত থাকলে, মাদানী মুজাকারা দেখলে নামাজের ব্যাপার আমার কি থাকবে,
মানে একটা উত্তম পরিবেশটা অবলম্বন করা,
দানশীলতার ব্যাপারে আলহামদুলিল্লাহ ওয়াক্তান পর ওয়াক্তান সময় সময় দানশীলতার ব্যাপারে আমাদের দাওয়াত ইসলামী মুবাল্লিগরা বলেই যাচ্ছে, এবং সেটার উদার হওয়ার ব্যাপারে আরো উৎসাহ প্রদান করতেছে। এই জিনিসটা আমি কি করতে পারবো, সৎকার ব্যাপারে উৎসাহিত হতে পারবো।
এক কথা বলতে গেলে মিরাজ ভাই, যে আমার মুমিনের যে বৈশিষ্ট্য,
এর পাশাপাশি আরো কথা হচ্ছে যে রাত জাগার ব্যাপারে, দেখেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন ইভেন্টস নিয়ে আসে, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসে রাত জেগে ইবাদত করার,
আলহামদুলিল্লাহ
শবে বরাত, শবে মিরাজ এবং যে কোনো কদর রাতে, আর রমজান মাসে আলহামদুলিল্লাহ সারা রাত ব্যাপী মাদানী মুজাকারা হয়, ওই মাদানী মুজাকারার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওজাল, এই প্রত্যেকটা কনসেপ্ট, কিন্তু প্রত্যেকটা আপনি এই মুনাফিক থেকে বাঁচার যে লক্ষণগুলো আমি আপনাকে বলেছি ইবাদতের মাধ্যমে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ আপনাকে তৈরি করে দিচ্ছে। তা আসুন দাওয়াত ইসলামীতে চলে আসুন, দাওয়াত ইসলামীতে আসলে ইনশাআল্লাহ আজ্জাওজাল নিজের গুনাহগুলোকে মুছার একটি সুযোগ পাওয়া যায়, নেকি করার একটা সুযোগ পাওয়া যায়, এবং মুনাফিকি থেকে বাঁচার একটা সুযোগ পাওয়া যায়। একজন বলেছেন যে মুনাফিককে কিভাবে আমরা হলে তাকে সংশোধন করব, দেখেন আমি যদি সংশোধন হয়ে যাই, আমার এলাকার মানুষকে সংশোধন করি, সে যদি সংস্পর্শে থাকে, কারণ ভালো সংস্পর্শে থাকলে ভালো হয়, খারাপের সংস্পর্শে থাকলে খারাপ হয়, সে যখন দেখবে আপনার কথার আচরণ, আচার ব্যবহার, আপনি তাকে বারবার দাওয়াত দিচ্ছেন, তাহলে ইনশাল্লাহ তার মধ্যে থেকে মুনাফিকে একদিন ইনশাল্লাহ আপনার সৎকার,
এবং কেমন ভাবে আমি তাকে না বলি যেন যার দ্বারা সে কষ্ট পায়। মুমিন ভাই, এটা একটা মুমিন ভাই একটা প্রশ্ন, যেটা করে দর্শকরা যে মনে করেন আমরা যেটা প্রশ্ন এসেছিল যে কারো কারো আমলের মধ্যে এখন সংশোধনের কথা একটা বিষয় যেটা আসে, সেটা মিরাজ বললেন যে না তাকে আমি সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় এবং সংশোধন মানুষের সামনে না করে আলাদাভাবে বিভিন্ন ক্ষেত্রে হিকমত সহকারে করা উচিত, কিন্তু যাদের আমলের মধ্যে আমরা মুনাফিকের বৈশিষ্ট্যগুলো এখন আপনারা বললেন, দর্শকরাও শুনলো, এখন হয়তো আমাদের চোখে বেশি উঠছে যে না অমুক ব্যক্তির মধ্যে তো আমলগুলো রয়েছে, তাকে বলে না বেড়াই যে এই ব্যক্তি মুনাফিক, তাকে তার সামনে গিয়ে বললাম তুই মুনাফিক, তুই এটা এটা এটা, আমরা কি হওয়া উচিত আমাদের মনে
হয়? এক্ষেত্রে এটা বন্ধুমহলে অনেক বেশি হয়ে থাকে যে তুমি মুনাফিকই করেছ বা তুই মুনাফিকই করছিস, তো এভাবে তো আসলে আমরা এই বৈশিষ্ট্যগুলো ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সবগুলো দিয়ে এখন আমি তো এটাকে কি করতে পারবো না,
যে
মুনাফিককে সেটা বাছাই করার ক্ষমতা তো আমার কাছে নেই। আর এভাবে আমি এই ব্যাপারে এটাও আরজ করব, কারণ এরা অত্যন্ত দূর্ত লোক, তারা মুনাফিক যারা এরা অনেক বেশি কি দূর্ত প্রকৃতির হয়ে থাকে, এদেরকে সহজে চিহ্নিত করা যায় না, মানে যিনি ইসলামী ভাই হয়তো জিজ্ঞেস করতেছে আমি কেমনে একে বলে ফেলবো বা কিভাবে সংশোধন করব, আপনি এদেরকে তো চিনতেই পারবেন না, এদেরকে চিনাতেও তো কঠিন। হ্যাঁ, কেন কঠিন এই ব্যাপারে এসেছে যে মুনাফিকের যদি আমরা উৎপত্তি স্থলের মধ্যে যাই, এর দ্বিতীয় একটা মিনিং এভাবে আসে যে মুনাফিক শব্দটার উদ্ভব হয়েছে নফক শব্দ থেকে।
আচ্ছা,
হ্যাঁ, তো এটা বলার মূল কারণ হচ্ছে যেন আমার ইসলামী ভাই এটা বুঝে যায় যে কিভাবে আমরা কি করতে পারি, যে যার অর্থ হচ্ছে ছিদ্র,
গর্ত
গর্ত
বের হওয়া অথবা সুরঙ্গ এইরকম আর কি। কারো কারো মতে নাফিকুল ইয়ারবু অর্থাৎ একে বলা হয় পাহাড়ি ইঁদুর, অর্থাৎ যে ইঁদুরগুলো কোথায় থাকে পাহাড়ে থাকে
এবং বড় বড় গর্ত করে, বড় বড় গর্ত করে।
এখন এই মুনাফিক শব্দটা বলতেছে ওই নফকটা কোথায়, নাফিকুল ইয়ারবু থেকে এসেছে অর্থাৎ পাহাড়ি ইঁদুর থেকে এসেছে। এরা কি হয়ে থাকে, অনেক বেশি দ্রুত প্রকৃতির হয়ে থাকে, তাদেরকে ধরাও কঠিন। আপনি হয়তো ঘরে ধরে ফেলতে পারবেন, পাহাড়ি ইঁদুর কেমনে ধরবেন। এখন এদের সাথে এদের কি দিয়েছে,
যদি আমরা ধরাও কঠিন বোঝাও কঠিন বলতে গেলে এই বিষয়টা।
তো এখন মূল কথা হচ্ছে, এখন আপনি আলামতে বা বৈশিষ্ট্য যেগুলো আলোচনা করা হয়েছে এর দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি মনে করতেছেন যে এর কাছে মুনাফিকির আলামত আছে। তো তখন আপনাকে আমাকে যেটা আমার আপনার জিম্মাদারি ডিউটি, ওই ক্ষেত্রে আমি কি করি, ওই ক্ষেত্রে আমার কাজ তাকে নেকির দেব।
আচ্ছা,
ওই ক্ষেত্রে আমার জিম্মাদারি তাকে বাঁচানোর চেষ্টা করা,
তাকে সরাসরি যে মুনাফিকটা না বলা।
এখন যদি আমি যদি কোনো চোরকে বলি চোর, সে কখনো তার আমার কাছে আসবে না?
অবশ্যই।
যদি কোনো বেনামাজি কে গিয়ে আমি ঝাটকি দিই, তাকে কখনো আমি নামাজি বানাতে পারবো না।
অবশ্যই।
আমার আমির ইলি সুন্নাত আমার বরকাতুল আলী আলহামদুলিল্লাহ মিঠা আন্দাজ আমাদেরকে দিয়ে,
সুবহানাল্লাহ, মিষ্ট ভাষা।
আর আমরা বলি না দাওয়াত ইসলামের মিঠা পরিবেশ, মিঠা মাদানী মহল, এগুলো কেন বলা হয়, কারণ আমরা এই সুন্দর পরিবেশ পাওয়ার কারণেই কিন্তু আমরা কাছে আসছি।
অবশ্যই।
এবং মহলের সাথে সম্পৃক্ত হয়ে
গিয়েছি
এবং মুর্শিদে করিমের ফয়েজ বরকত পাওয়ার একটা মাধ্যম হয়ে গিয়েছে মাদানী মহল। আমি আপনি যদি একজন মুসলমান উম্মতে মুহাম্মদি, হয়তো আমাকে একটু চিন্তা করতে হবে সে মুসলমানকে নেকির দাওয়াত দেওয়া এটা কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। আমি যখন তাকে মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে নেকির দাওয়াত দিব, ইনশাআল্লাহ তার মাঝে ইলমে দিনের আলো যদি জ্বালানোর চেষ্টা করি না, সে নিজে নিজে উপলব্ধি করতে পারবে যে আমাকে এগুলো থেকে বাঁচতে হবে। কারণ আর মুনাফিক যারা না, তাদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বিষয়, তারা একটা কাজ, তাদের সখ্যতা বন্ধুত্ব কাফিরদের সাথে।
আল্লাহ আল্লাহ।
তাদের বন্ধুত্ব কাফিরদের সাথে, মুমিনদের সাথে হয় না। তো আমি আপনি যদি তার সঙ্গটা পরিবর্তন করতে পারি, তার সঙ্গটা মুমিনদের সাথে করাইতে পারি, তার সঙ্গ আশিকানে রসুলদের সাথে করাইতে পারি। এই জন্যই তো দাওয়াত ইসলামে আশিকানে রসুলের মাদানী পরিবেশ কেন বলা হয়, এই জন্যই বলা হচ্ছে আশিকানে রসুলের এই দিনী পরিবেশের মধ্যে যদি আমি কোনো মুসলমানকে, কোনো উম্মতে মুহাম্মদীকে সম্পৃক্ত করতে পারি, তার কাছ থেকে এই দোষগুলা কি হয়ে যাবে, চলে যাবে আস্তে আস্তে। তার মাঝে ইশকে রসুল আসবে, খোফে হুদা আসবে, আল্লাহ তাআলার ভয় যখন তার দিলের মধ্যে চলে আসবে, তখন নামাজে সে এমনি হয়ে যাবে, দুরুদ সালাম পাঠকারী সে হয়ে যাবে, তার মাঝে আমলি জজবা, সচ্চরিত্র আসবে,
মুনাফিকের বৈষম্যতা থেকে দূর হয়ে
যাবে। তো এইভাবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে।
আসলে মুমিন হুজুর যে বিষয়টা বলেছে যে আমরা কাউকে সরাসরি যদি মুনাফিক বলি, সে কখনো মুনাফিকের থেকে আমরা তাকে বাঁচাতে পারবো না। কিছু কল এস এম এস নিবো শেষ পর্যায়ে আমাদের মোবাইল থেকে মাদানী ফোন নিবে পরে ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন।
গোলাম হোসেন আত্তারি, চট্টগ্রাম উর্কির চর থেকে বলতেছি। মাশাআল্লাহ, মদিনা চ্যানেল অনুষ্ঠান, আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে আজকের বিষয় মুনাফিক। সত্যি বিষয় আমরা যেহেতু মুসলমান, আমাদের জানা দরকার মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য কি। আলহামদুলিল্লাহ, মদিনা চ্যানেল দেখে আমরা ইলমুদ্দিন অর্জন করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমুদ্দিন অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আর মুনাফিক এই সিফাত জেনে সেই সব জিনিস থেকে বাঁচার সৌভাগ্য দান করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।
আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল।
মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার খুব ভালো লাগে, আমি মাদানীটাকে পছন্দ করি, আমি দোয়া করি আল্লাহ সবসময়। এই চ্যানেল খুব ভালো চ্যানেল, আমাদের গোটা পৃথিবীতে এই চ্যানেল যদি চালু থাকে, দেখে মানুষ সবাই ভালো হবে, হেদায়েত পাবে, আল্লাহর রাসূলকে চিনবে। আমি সবসময় আমার আত্মীয় স্বজনকে ফোন দেন, বলি যে চ্যানেলে দেখো, আমার মনে রাখ বলি, আমি অসুস্থ মানুষ, আপনারা একটু দোয়া করবেন, আমি চ্যানেলের জন্য সবসময় দোয়া করি আল্লাহর কাছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে খুশি রাখলো যে আপনি নিজে ফোন করে আরো আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, এর উত্তম প্রতিদান নসিব করুক। আমিন। জি, পরবর্তী কল।
আমার নাম আলামিন, চাঁদপুর জেলার সারাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে বলছি। ইসলামিক জীবন অনুষ্ঠান খুব ভালো লাগছে। মদিনা বর্তমানে স্টুডিওতে রয়েছেন আমাদের কালসার ভাই এবং রয়েছেন আমাদের মবিন ভাই। মবিন ভাইয়ের বয়ান অনেক মদিনা মদিনা, উনি অনেক বিষয় নিয়ে আলোচনা করে। আজকের বিষয় মুনাফিকতা, মুনাফিকতা যারা মুনাফিকতা করতেছে নবীকে নিয়ে, এই সম্পর্কে কিছু আলোচনা যদি করেন খুবই মদিনা মদিনা লাগবে। মবিন ভাই কি বলবো যে এই সম্পর্কে কিছু আলোচনা আমাদেরকে শুনিয়ে দেয়।
জি জি মাশাআল্লাহ, অলরেডি হয়তো বা এই বিষয়ে মাদানী ফুল পেয়েছেন, হয়তো বা কলটা একটু লাস্টের দিকে আমরা শুনেছি। আল্লাহ তালা আমাদের কাজকে আমরা যাকে শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আর শেষ পর্যায়ে শেষ মাদানী আমরা নিব ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবন, আজকে যে বিষয় নেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর, আমরা এই বিষয় থেকে অনেক মাদানী ফুল জানতে পারবো। মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান, চমৎকার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। মাদানী চ্যানেলের যারা উপস্থাপক মুবাল্লিগগণ সবাইকে কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা বরকত দান করুক। মিরাজ ভাই, পরিশেষে এক মিনিট মতো সময় দিচ্ছে আমাদের, শেষ এক লাইনের মধ্যে শেষ পর্যায়ে দর্শক কি মাদানী ফুল।
মাদানী ফুল একটাই হবে যে আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে নাজাত পাওয়ার জন্য, আমরা চেষ্টা করি যে জান্নাত পাওয়ার জন্য। প্রত্যেকের কিন্তু অন্তরের মধ্যে এই তামান্না থাকে যে মৃত্যুর সময় তার মৃত্যু যেন আসানি হোক, আফিয়াতের সাথে হোক, একেবারে ইমানের সাথে হোক। তো দেখুন, এই যে এই চিন্তাধারা যখন আমার থাকে মৃত্যুর সময় যেন আমার এই যে আশাটা থাকে, সেই আশাটাকে পরিপূর্ণ করার জন্য প্রতিটি দিক থেকে প্রতিটি জায়গা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য একটাই চেষ্টা যে ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে রাখতে হবে। আর আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আবারও আহ্বান করব, যেখানে মাদানী মহল আছে, দাওয়াত ইসলামী আছে, সেখানে আপনি সম্পৃক্ত হয়ে যান। যেখানে এখনো দাওয়াত ইসলামীর মুবাল্লিগরা পৌঁছাতে পারেনি, কিন্তু ইলেকট্রিক পৌঁছে গিয়েছে, মাদানী চ্যানেল পৌঁছে গিয়েছে,
প্রতিটা ঘরে ঘরে দাওয়াত ইসলামী রয়েছে,
প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এখন আপনি আপনার এলাকাতেও এভাবে প্রচার প্রসারে ব্যস্ত হতে চাচ্ছেন, তাহলে আপনি মাদানী চ্যানেলের সাথে যোগাযোগ করে আপনার এলাকাটা অবশ্যই শনাক্ত করেন এবং তাদেরকে বলেন, ইনশাআল্লাহ জাজাল এলাকার মধ্যেও পরিবর্তন আসবে। আমরা পরিশেষে এটাই বলবো যে আজকে যে আলামতগুলো বলা হয়েছে মুনাফিকির, সেই আলামতগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে তার সংশোধন করার চেষ্টা করবো, এবং যদি না থেকে থাকে আলহামদুলিল্লাহ আমরা বাঁচার জন্য যে আমলগুলোর কথা বলা হয়েছে সেই আমলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করবো
ইনশাআল্লাহ।
আমরা তো অনেকক্ষণ মুনাফিকদের বৈশিষ্ট্য আলামত এবং কেমনে বাস্তবগুলো থেকে শ্রবণ করছি, তো মুনাফিকদের শাস্তি সম্পর্কে কিতাবের মধ্যে কিন্তু অনেক বর্ণনা এসেছে। শেষ পর্যায়ে চলে আসছি, তো একটু বলবো যে সূরা নিসা এর আয়াত 145, এর মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি ফরমানে আলিশান, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর।
আল্লাহ আল্লাহ।
তো এবং যদি আমরা এটা চিন্তা করি যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান, তো আমি মুসলমান উম্মতে মুহাম্মদী, আমার আল্লাহ তাআলা তো জান্নাত বানাইছে আশিকের রাসূলের জন্য, গুলামে মুস্তাফাদের জন্য, তো যারা আমার নবীর উম্মত দাবিদার হবে না, তো তাদের যদি সত্যিকার হয়ে যায় মুনাফিকই ছেড়ে দেয়।
জি,
তো আমার নবীর সত্যিকার উম্মত হয়ে যায়, সত্যিকার গোলাম হয়ে যায়, তো জান্নাতে থাকবে, জাহান্নামে কেন যাবে?
জি,
এখন এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই
চেষ্টা করতে হবে। জি,
আর মুনাফিকরা কখনো ইহকাল এবং পরকাল কোথাও সম্মানের অধিকারী হতে পারে,
আল্লাহ,
এবং সারা জীবন তারা অপবাদ, ঘৃণা এবং অসম্মান এগুলো তাদের জীবনের সাথে লেগেই থাকে,
দুনিয়াতে লেগেই থাকবে,
আখিরাতে
পরকালে
তারা সুখে। শাস্তি কেমন আছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে মুনাফিকের শাস্তি সম্পর্কে অবগত হয়ে বাস এখান থেকে বেঁচে থাকার জন্য নিজেকে বাঁচানো এবং নিজের পরিবারকে বাঁচানো এবং নিজের সমাজকে, নিজের প্রতিবেশীকে বাঁচিয়ে দাওয়াত ইসলামের এই সুন্দর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আমি বলবো জীবন অতিবাহিত করার মধ্যে আফিয়াত আছে, নিরাপত্তা
রয়েছে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন।
আমিন আমিন। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু বিষয় জানার সৌভাগ্য হলো মুনাফিকদের বিষয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করলাম তার উপর নিজে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের বন্ধু বান্ধব পরিবার সদস্যদের কাছেও, প্রতিবেশীদের কাছেও এই বিষয়গুলো পৌঁছে নেকি হাসিল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের শরীরে সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।